আসসালামু আলাইকুম। অদ্ভুতরে 345তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজ আপনাদের জন্য সিজন টু এর আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। আমাকে তো কিন্তু বেশ ভালো লেগেছে ঘটনাগুলো, যখন শুনেছি একেবারে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা ছিল। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা ঘটনা পাঠান কাইন্ডলি আপনাদের নাম ঠিকানা লিখে পাঠাবেন। আপনাদের ঠিকানা কিন্তু আসলে আমরা এটা প্রকাশ করি না, যেটা আমাদের কাছে থাকে সেটা আমাদের ফাইলে থেকে যায়। আর এটা আসলে একটু মেক শিওর করার জন্য, কারণ অনেক সময় একটু সমস্যা হয়ে যায়। অনেক ঘটনায় দেখা যাচ্ছে যে অন্য প্ল্যাটফর্মেও শেয়ার করা হয়। অনেকেই আছেন যারা ঘটনা লেখেন, সেখানে অ্যাড্রেস করেন না, নাম অ্যাড্রেস করেন না, একই ঘটনা লিখে পাঠান বিভিন্ন জায়গায়। তো তখন আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়, মানে একটু এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হয়। এই কারণে কিন্তু আমরা এই ডিসক্লেমারটা নেই আর আপনাদের এই নাম ঠিকানার ব্যাপারটা মেনশন করে দিই। তো যাই হোক, আজ কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল অনুষ্ঠানে। চলুন আমরা শুনে আসি আজকের এপিসোডটি।
এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন শান্ত ফরিদপুর থেকে। শান্ত তার ছোট মামা রফিক সাহেবের একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি শান্তর শেয়ার করা সেই ঘটনায়। শান্তর ছোট মামা রফিক সাহেব 2000-এর দশকের প্রথম দিকে কোন এক সময় কলেজ জীবন শেষ করেছিলেন। তো তিনি সেই সময়টা তার মতো কাটাচ্ছিলেন, বেশ দুরন্ত ছিলেন, গ্রামে ঘোরাফেরা করতেন, মাছ ধরতেন, বন্ধুদের সাথে আড্ডা দিতেন, রাত বিরেতে বসে থাকতেন কোথাও গিয়ে। তো এরকম সময় তিনি কাটাচ্ছিলেন। তো তার বড় ভাই ফরিদ সাহেব, তিনি থাকতেন চট্টগ্রামে, একটা মাছের কোম্পানিতে চাকরি করতেন, মানে ট্রলারে তার কাজ ছিল। সেখানে বিভিন্ন রকমের কাজ ছিল আর কি, যে কোনো একটা পেশায় তিনি ছিলেন। তো তিনি তার ভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন সেখানে। তো প্রথম দিকে রফিক রাজি না থাকলেও পরবর্তীতে তার মায়ের চাপাচাপিতে, কারণ তাদের বাবা ছিল না, তিনি রাজি হয়ে যান এবং তিনি তার ভাইয়ের ওখানে চলে যান চট্টগ্রামে। তো যাওয়ার পর তিনি সেই কাজে ঢোকেন, তার ভাই তাকে ওখানে নিয়ে যান, তার কোম্পানিতে চাকরি দেন। তো প্রথম প্রথম রফিক সাহেবের কাছে একটু অস্বস্তি লাগলেও তিনি আস্তে আস্তে ওই কাজের পরিবেশের সাথে, ওখানকার পরিবেশের সাথে মানায় নেন, কারণ তিনি জানেন যে ওখানে তাকে থাকতে হবে, কাজ করতে হবে, তার অল্টারনেটিভ নাই। তো আস্তে আস্তে ওইটাই ঠিক করে ফেলেন তিনি, তার কাজের জায়গার সাথে সখ্যতা তৈরি করেন, বন্ধু তৈরি করেন। সমুদ্রে যেতে হতো ট্রলারে করে, সেটার সাথেও তার অভ্যস্ততা হয়। তো ওরকম থাকতে থাকতে তিনি ওখানকারই মানুষ হয়ে যান প্রায়। এখানে আসা হতো খুব কম, বছরে শুধু 2 ঈদে আসতেন বাড়িতে। তো তখনও খুব বেশি সময় থাকতেন না, ঈদের ছুটিটা শেষ হলে তাড়াতাড়ি যেতে হতো, কারণ কাজে অনেক ব্যস্ততা থাকতো। আর তাদের যে ওখানকার যে ম্যানেজার তাকে খুব পছন্দ করত, মানে তার সে খুব রিলায়েবল একজন মানুষ ছিল আর কি। তো যাই হোক, এভাবে রফিক সাহেবের দিনকাল কাটছিল। তো তিনি একবার বাড়িতে আসেন, মানে এটা তার আসলে বাড়িতে আসার টাইম ছিল না, তার বড় ভাই কয়েকদিন আগে বাড়িতে আসছিল তাদের জগাজমির কিছু কাজে। তো ভাই যখন ফিরে যায় বলে যে তার মাকে দেখে আসছে যে খুব অসুস্থ, দুর্বল, বলতেছিল আর কি তাকে যে তার কাজিন সিস্টার যারা ছিল তারা দেখাশোনা করতেছে মায়ের। তো রফিক সাহেবের শুনে খুব খারাপ লাগে, আর এর মাঝে ওখানে নিম্নচাপের মতো হয়, তো এই কারণে বেশ বৃষ্টি বাতাস এবং সমুদ্রে যাওয়া যাচ্ছে না আর কি। তো তিনি চিন্তা করলেন যে আমি এই সুযোগে ছুটি নিয়ে বাড়িতে ঘুরে আসি। তো তিনি ছুটি নিলেন, ছুটি নিয়ে বাড়িতে আসলেন আর কি। তো বাড়িতে আসার পথে তিনি ঢাকায় থামছেন, তখন ঢাকায় যখন তিনি আসছেন তখন অলরেডি দুপুর, তখন মেঘলা আকাশ, মেঘলা, মাঝে মাঝে ছিটে ফোটা বৃষ্টি হইতেছে। তো তার ক্লোজ ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের সাথে দেখা করলেন, দুই বন্ধু মিলে একটু ঘোরাঘুরি করলেন, গল্পগুজব করলেন, দুপুরের পরে তারা খাওয়া দাওয়া করলেন একসাথে হোটেলে বসে। তখন অলরেডি বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি, মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে। তো রফিক সাহেব চিন্তা করলেন যে বাড়ি যাইতে যেতে অনেক লেট হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, বাড়িতে যাইতেই হবে। তো বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার পর বাসে উঠলেন, বাসে উঠে তাদের যে শহর, শহরে আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, বেশ রাত। সেখান থেকে লাস্ট বাসটা পাইছেন তিনি তাদের গ্রামের দিকে, যেটা যায় গ্রামের যে বাস স্টেশন ওখানে থামবে, মানে ওইটা হচ্ছে লাস্ট বাস। লাস্ট বাস ধরে সে যখন এসে পৌঁছাইছে গ্রামের বাস স্ট্যান্ডে, তখন অলরেডি গভীর রাত, রাত 12:30টার মতো বাজে, আর তখন কেবল বৃষ্টি ছেড়ে দিছে, মানে বৃষ্টি তখন নাই, বৃষ্টি রাস্তাও পাইছিলেন। বেশ বাতাস চলতেছে। বাস থেকে নামলেন, নেমে দেখলেন যে মানুষজন সব এক একজন এক একদিকে হাঁটা দিছে যারা ওখানে আসছে। তিনি চিন্তা করতেছিলেন তাদের গ্রামের দিকে কেউ যায় কিনা, তাহলে একসাথে হেঁটে আসবেন। আর তাদের গ্রামটা হচ্ছে বেশ গহীন গ্রাম, আর গ্রামে আসতে গেলে পাশে একটা এরকম খালের মতো আছে, খালের পাই দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়। তার এই পাশে একেবারেই মানে বাঁশঝাড় এবং গাছগাছালিতে ভরা অন্ধকার রাস্তা। তো এটা রফিক সাহেব জানতেন, যদিও তিনি এইসব অধিলৌকিক জিনিসে খুব একটা ভয় পান না, কারণ তাকে সমুদ্রে যেতে হয় ট্রলারে করে, মাঝে মাঝে ওই দ্বীপ আছে ওখানে থামতে হয়। তিনি দেখেছেন এর আগে এরকম দ্বীপের মধ্যে আলিয়ার খেলা, মানে এরকম নড়াচড়া করতেছে আলো, উদ্ভট আলো এই বনের মধ্যে দিয়ে। ওখানে এরকম সুন্দরী গাছের বনের মতো আছে, সেখান থেকে এরকম আলোর মতো যাচ্ছে, এটা তিনি দেখছেন। এবং তিনি যখন জিজ্ঞেস করছেন সাথের মানুষদেরকে, তারা বলছে যে ওইটা খারাপ জিনিস। তো দেখ এগুলো দেখছেন উনি, তো সুতরাং তিনি এইসব ব্যাপারে ভয় একটু কম পান। তবে তাদের গ্রামের যে এই রাস্তাটা, এটা বেশ ভয়ের রাস্তা। এখানে অনেক পুরনো কবরস্থান আছে, অনেক পুরনো কবরস্থান আছে, আর একটা বাড়ি আছে। এখানে একটা খুব প্রভাবশালী লোকের বাড়ি ছিল এক সময়, তো সেই লোক এখন থাকে না, ওই বাড়ির একটা ভগ্ন দশা পড়ে আছে। এবং এইটার কোনো অ্যাকচুয়ালি মীমাংসা নাই, মানে মানে এটা টেক ওভারও করে নাই, কিছু করে নাই কেউ, এটা ওইভাবেই আছে। তো ওই রাস্তা দিয়ে চলতে গেলে একটু মানুষ ভয় টয় পায় পুরনো কবরস্থান আর ওইটার জন্য। তো এটাই চিন্তা করতেছিলেন তিনি, যে যদি গ্রামে যাওয়ার কাউকে পাইতেন সাথে হেঁটে যেতেন। এটাই মানুষ মাত্রই তো একা চলতে গেলে একটু অন্যরকম লাগেই। তো কাউকেই পেলেন না, তাদের গ্রামের দিকে কেউ যাচ্ছে না। তো রফিক সাহেব হাঁটতে হাঁটতে এক সময় চলে আসলেন যে সেই রাস্তা আর কি, তাদের বাড়ি যাওয়ার যে রাস্তা। এবং তিনি যখন হেঁটে যাচ্ছেন তখন বুঝতে পারছেন যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি এখন শেষ। এখানে রাস্তাটা কেমন প্যাচ প্যাচা, বুঝতে পারছেন কয়েক জায়গায় যে যখন পাড়া দিচ্ছেন প্যাচ প্যাচ করতেছে এরকম। আর পাশে তো সেই খাল, খালটাও নীরব, খালের মধ্যে কোনো না আছে নৌকা না আছে কিছু, একদম নীরব ভাবে বয়ে চলতেছে খালটা। আর আকাশেও একেবারে ঘোলাটে মেঘ কতগুলো এরকম বয়ে বয়ে যাচ্ছে, তো সেগুলো ফাঁক ফোকর দিয়ে চাঁদ বেরোয় আসতেছে মাঝে মাঝে, চাঁদের আলো পড়তেছে লেকে। আর এই ঘোলাটে মেঘেরও একটা প্রতিচ্ছবি ওই খালে পড়তেছে, খালের পানিতে, খালের পানিটাও বয়ে বয়ে যাচ্ছে এদিকে, ওই তার মধ্যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আর চাঁদের আলো যখন পড়তেছে তখন এই খালের পাশে জন্মানো গাছগুলা, সেই গাছের একটা ছায়া এসে পানিতে পড়তেছে, অদ্ভুত লাগতেছে। তো রফিক সাহেবের কাছে মনে হলো যে এই দৃশ্য আসলে অনেক দামি দৃশ্য, যেটা সমুদ্র দেখা যায় না। মানুষ সমুদ্র দেখতে যায় কারণ সমতলের মানুষ দূরে গিয়ে সমুদ্র দেখে, তাদের কাছে ভালো লাগে। কিন্তু আমাদের এই যে গ্রাম বাংলার যে একটা ফ্ল্যাটল্যান্ডের একটা দৃশ্য, সেটা অন্যরকম। তো এটা ভাবতে ভাবতেই রফিক সাহেব সামনে এগিয়ে যাচ্ছেন, আর তার কাছে মানে অদ্ভুত লাগতেছে, মনে হচ্ছে যে নিজের গ্রামটাকে নতুন করে দেখতেছেন, সুন্দর লাগতেছে। একেবারে নিশুতি, মানে কোনো সাড়া শব্দ নাই। তো বেশ খানিকক্ষণ তো বৃষ্টি থেমে গেছে, হঠাৎ করে ঝিঝি ডাকা শুরু করলো। মনে হলো যে ঝিঝিগুলো চুপ করেছিল, ওখানে তিনি ঢোকার সাথে সাথেই এই ঝিঝির ডাক শুরু হলো, ঝিঝি ঝিঝি ডাকতেছেন। আবার কোথাও ব্যাঙের ডাক শুনতেছেন, মানে অন্যরকম লাগতেছে রফিক সাহেবের কাছে। হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, ভয় জিনিসটা খুব একটা কাজ করতেছে না তার, মনে হচ্ছে যে না খুব সুন্দরই তো লাগতেছে। তো একটা জায়গায় এসে ভয়টা একটু দানা বাঁধলো, কারণ তিনি জানেন যে এই জায়গাটা হচ্ছে সেই কবরস্থানের শুরু, সেই যে পুরনো কবরস্থান বলছে, অনেক পুরনো কবর আছে এখানে। আর সেই কবরস্থানটা কিন্তু একটু উঁচু জায়গায়, মানে এই যে রাস্তার পাড়ে যে গাছগাছালি, এটা কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে খানিকটা টিলার মতো, পুরো টিলাও হবে না, খানিকটা উঁচু হয়ে একটা টিলার মতো হয়ে ওই জায়গায় উপরের দিকে কবরগুলা। এবং এই কবরগুলো এখান থেকে দেখা যায়, রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় ওখানে পাকা করা কবরগুলো, বেশিরভাগই কিন্তু পাকা করা ওইখানে, এবং সেগুলোর সামনে একটা ফলক আছে এরকম। এবং দেখতেই কেমন যেন ভৌতিক লাগে, রাস্তা থেকে দেখা যায়। আর কেউ যদি চায়, এই গাছপালার পাশ দিয়ে রাস্তা আছে, চিকন রাস্তা, ওই যে হেঁটে কবরস্থানে ওঠা যায়, মানে ওই কবরস্থানে গিয়ে ওখানে মানে কেউ জিয়ারত করতে চাইলে বা কবরস্থানে যেতে চাইলে যাইতে পারে। আর এই কবরস্থানের সীমানার পরেই কিন্তু সেই যে ওই বড় বাড়ি, যেটা নাকি এখন পরিত্যক্ত, কেউ থাকে না, পুরাপুরি একেবারে ধ্বংসপ্রাপ্ত। তো এইখানে অনেকে অনেক কথা বলে, ছোটবেলা থেকে শুনছে রফিক সাহেবরা, যে রাতের বেলা এরকম দেখছে কেউ, যে এই এখানে যে গাছ আছে, গাছের উপরে দুই পা দিয়ে মাথা নিচে ঝুলায় কোন মহিলা ঝুলে আছে, চুলগুলা মাটি স্পর্শ করতেছে, এরকম অনেকে বলছে। তো এগুলো শুনতে যখন রফিক সাহেবরা ছোটবেলায় বেশ গা কাটা দিত আর কি। আজকে অনেকদিন পরে একলা এখানে এসে হেঁটে হেঁটে যখন যাচ্ছে, তার কাছে ওই জিনিসগুলাই মনে হচ্ছে যে সেই ঘটনাগুলো যা যা শুনছে মানুষের কাছে, যেগুলো মনে পড়াতে একটু অস্বস্তি লাগতেছে এবং নিজের অজান্তেই তিনি কবরস্থানের দিকে তাকাচ্ছেন ওদিকে, এবং ওই চাঁদের আলো এসে পড়ছে, যেহেতু জায়গাটা একটু উঁচু এবং কবরস্থানে ওইখানে আর গাছ নাই, ওই পাশে একটা বড় গাছ আছে কবরস্থান ওইদিকে, সেটা বড় একটা বট গাছ, সেটা ডালপালা আবার মিলে গেছে। তো দেখা যাচ্ছে এখান থেকে চাঁদের আলোতে বট গাছের ওখানে আলো পড়ছে এবং ওই নিচে একটা স্কাইলিকের মতো তৈরি হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে। যেগুলো দেখতে দেখতে রফিক সাহেব হেঁটে যাচ্ছে, তার রাস্তা হচ্ছে সোজা, তিনি সোজা হেঁটে গিয়ে এই জায়গাটা পার হতে পারলে সামনে বাঁশঝাড় আছে, তারপর এই খাল আরো বেঁকে গেছে এবং তারপরে একটা সাঁকো দিয়ে পার হইতে হবে তাকে, বাঁশের সাঁকো পার হইতে পারলেই তিনি পৌঁছাবেন তাদের বাড়িতে। তো তিনি মোটামুটি চিন্তা করে রাখছেন যে মনে মনে দোয়া পড়তে পড়তে পার হয়ে যাবেন। তার হাতে একটা এরকম সুটকির ব্যাগ আছে, সুটকি নিয়ে আসছিলেন। তার বাড়িতে যদিও অন্য কেউ সুটকি খায় না, বাট তার কাজিনরা খুব পছন্দ করে এবং তিনি আসলেই বলে সুটকি আনছে নাকি, তিনি বা তার ভাই, তো তিনি তাদের জন্য সুটকি মাছ নিয়ে আসছে আর কি। তো আস্তে আস্তে তো এই সুটকি মাছটা হাতে থাকাতে তার কাছে আর একটু অস্বস্তি লাগতেছে যে এই রাস্তা দিয়ে এরকম আসতেছে, এই মাছটা আসার তো অনেক গল্প এরকম শুনে, সুটকির গন্ধ তো উৎকট, যদি এটা পেঁচানো ব্যাগের মধ্যে এরকম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছেন এবং কবরস্থানটা এখনো শেষ হয় নাই, ছাড়া যাচ্ছেন। তো এই সময় তিনি শব্দ পেলেন, মনে হলো ওই কবরস্থানে কেউ মানে কোদাল মারতেছে, মাটিতে কোদাল দিয়ে যদি কেউ কোপায় ঘ্যাচ ঘ্যাচ করে। তিনি ভাবলেন যে এই রাতের বেলা কে এখানে মাটি দিয়ে কোদাল দিয়ে কোপাচ্ছে, এটা কি মানে এখানে তো কবর টবর দেয় না কেউ এখন, যতদূর তিনি জানেন মানে তার যতটুকু জানা আছে সেখানে যে এখানে এখন আর কেউ কবর দেয় না, তো এখানে কে মাটি কোপাচ্ছে। তো তিনি হাঁটতে হাঁটতে সামনে গেলেন, খুব কিউরিয়াসিটির থেকে তিনি কেন জানি হেঁটে একটু উঠে গেলেন ওই যে কবরস্থানে, ওখানে চিকন যে রাস্তা আছে ওঠার জন্য ওখান থেকে উঠে গেলেন। খানিকটা উঠে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন ওই বট গাছের কাছে মানে বট গাছ থেকে একটু দূরে একটা মানুষ, মনে হয় মাথার মধ্যে গামছা পেঁচানো এবং লুঙ্গি পরা, গায়ের মধ্যে কোন জামা নাই, সে ওই কোদাল একটা উঠাচ্ছে আর মাটিতে মারতেছে, ধপ 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 করে মাটিতে পড়তেছে, ক্যাচ করে উঠতেছে, মানে মাটি উঠাচ্ছে আবার টেনে মাটি যে উঠাচ্ছে আবার পরপর করে শব্দ হচ্ছে এরকম, খুব মানে রাতের বেলা খুব শব্দটা প্রকট ভাবে মানে হচ্ছে। তো রফিক সাহেব একটু অবাক হয়ে কিছুক্ষণ তাকায় থাকলেন, চিন্তা করলেন কি এখানে আর এই বট গাছের নিচে মাটি কাটতেছে কেন, এটা কেমন কথা, তার কাছে একটু অন্যরকম লাগলো। তো হঠাৎ করে তার মনে হলো যে যে মাটি কাটতেছে সে বুঝছে যে সে দাঁড়াইছে এখানে এসে, সে মানুষটা ঘুরে তাকাইলো তার দিকে। তো তিনি মানুষটাকে দেখতে পাচ্ছেন না, ওই বট গাছের ছায় তার চেহারা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে ওই মানুষটা ওই যে গামছা মাথার মধ্যে দেয়া লুঙ্গি পরা এবং কোদালটা থামায় তাকায় আছে তার দিকে, তিনি বুঝতে পারছেন। তো তিনি কিছুক্ষণ দাঁড়ায় থেকে কোনো কথা বললেন না, তাড়াতাড়ি যতটুকু উঠছিলেন চিকন রাস্তা দিয়ে দ্রুত নেমে গেলেন, নেমে আবার হাঁটা ধরলেন তার পথে। রফিক সাহেব চিন্তা করলেন যে ভাই এটা কে কি ব্যাপার, আমাকে জানার দরকার নাই, আমি হেঁটে যাই, আরো কত কিছুই তো হয় দেশে, এরকম অনেক উল্টাপাল্টা জিনিসও হয়, শুধু অলৌকিক না লৌকিক জিনিসও হয়। তো হাঁটতে হাঁটতে দ্রুত তিনি দ্রুত পা চালাচ্ছেন এরকম, হঠাৎ করে শব্দ পেলেন যে তার পেছনে যে গাছগাছালি, গাছগাছের মধ্যে দিয়ে মনে হচ্ছে কেমন কুই 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 শব্দ। তিনি শব্দটা ভালোই চিনেন, শিয়ালের শব্দ, মানে গ্রামে যে শিয়াল চলাফেরা করে, শিয়াল মানে বাড়িতেও রাতের বেলা মাঝে মাঝে যে মুরগির জন্য হানা দিত, মুরগির ঘর ভেঙে ফেলত এরকম। তো শিয়ালের যে এই শব্দটা তিনি বুঝতে পারছেন যে শিয়াল দলবদ্ধভাবে আছে, হ্যাঁ মানে এটা আক্রমণ করার মতো একটা অবস্থা, তারা কিন্তু মনে হয় কোন শিকার পেলে যেরকম করে। তিনি চিন্তা করলেন যে আমি একজন বড় গ্রোন মানুষ, আমার কি শিকার করবে শিয়াল, মানে তার মধ্যে এরকম একটা কনফিডেন্স তো আছেই। তো তখন তিনি হঠাৎ করে তার পাশের যে বড় ব্যাগটা যেটার মধ্যে তার সুটকি টুটকি রাখা এরকম আরো টুকিটাকি জিনিস আছে কিন্তু মূলত সুটকি আর কি, এরকম রোল করে নিয়ে আসছেন, এটা তার খেয়াল হলো যে আমার তো এই ব্যাগটা আছে, এটার মধ্যে সুটকি মাছ, এগুলোর জন্য আসতেছে নাকি। তো তিনি চিন্তা করলেন যে ওরকম যদি দেখেন তিনি ব্যাগটা ছুড়ে মেরে দৌড় দিবেন আর কি, এই চিন্তা করছেন, কারণ তার মানে শিয়ালের আক্রমণে পড়ারও কোনো ইচ্ছা নাই। তো তিনি দ্রুত আরো দ্রুত হাঁটা শুরু করলেন, তো ওই শিয়ালের শব্দ তিনি পাচ্ছেন কিন্তু শিয়াল সামনে আসতেছে না, মানে দূর থেকে কেমন করে কমিউনিকেট করতেছে নিজেদের মধ্যে, তিনি এই শব্দের সাথে পরিচিত। তিনি আরো দ্রুত পা চালালেন, আরো দ্রুত পা চালালেন, মানে দ্রুত মানে পারলে দৌড়ান এরকম একটা অবস্থা, কিন্তু নিজের কাছে যেন এখন দৌড়াইতে ইচ্ছা করতেছে না। চলতে চলতে দূরে এসে তিনি ওই খালের উপর দিয়ে, খালের যে একটা সরু অংশ সেখানে তিনি ওই যে সাঁকোটা দেখলেন, যে সাঁকো দিয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হয় আর কি তাদের ওইখানে, সে সাঁকোর ওইখানে। তো তিনি সাঁকো দেখে দ্রুত সাঁকোর দিকে গেলেন, ওই সাঁকো তাকে পার হইতে হবে। তো তিনি খুব দ্রুত চলে আসছেন ওখানে, হাঁটতে 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 এবং সাঁকোর কাছে চলে আসছেন। সাঁকোর কাছে যখন চলে আসছেন, সাঁকো থেকে তার দূরত্ব আর কত 20 ফিটের মতো হবে এরকম, এই সময় তিনি দেখলেন ওই গাছগাছালিও কিন্তু ওখানে শেষ হয়ে গেছে, ওই জায়গায় এরপর ক্ষেত, মানে ওই তার ওই যে গাছগাছালি দেখছে এরপর ক্ষেত, ওইখান থেকে শিয়াল বের হয়ে আসলে একদল, একদল শিয়াল বের হয়ে আসছে এবং এসে তার থেকে প্রায় ওই তো 8-7-8 ফিট দূরে কেমন একটা শব্দ করতেছে, মানে অন্যরকম শব্দ। তিনি বুঝলেন যে এগুলা খারাপ সাইন শিয়ালের। তিনি তখন খুব দ্রুত একটা দৌড় দিলেন, খুব শর্ট ডিস্টেন্স দৌড় দিলেন, শিয়ালও কয়টা দৌড় দিল তার সাথে। তিনি করলেন কি, দৌড়ায় যাওয়া ইসে উঠে পড়লেন, ওই যে শাকোতে উঠে পড়ছেন, শাকোতে উঠে তিনি দুই হাত দিয়ে ওইরকম শাকোর দুই পাশের বায় ধরে পেছন দিকে তাকাইছেন, দেখলো যে শিয়াল দাঁড়ায় আছে শাকোর ওই পাশে এবং তারপর শিয়াল ডাক শুরু করলো এখানে। এবং এই যে ডাক একটার সাথে একটা, একটার পর একটা, মানে মানে তারা একসাথে ডাকতেছে এবং লাইন ধরে দাঁড়ায়, খুবই অবাককাণ্ড। এবং ভয়ে রফিক সাহেবের বুক শুকায় গেছে, তিনি কখনো এরকম ভয় পান নাই, সমুদ্রের মধ্যে ভয় পান নাই এরকম। টুকিটাকি ঝড় বৃষ্টি দেখছেন, মোটামুটি ঝড় বৃষ্টি তিনি দেখছেন সমুদ্রে, তিনি ওই রকম বললাম না যে দ্বীপের মধ্যে দেখছেন যে আলো এরকম ই করে চলাফেরা করে, আলিয়া বলে সেটা, ওগুলা দেখেও তিনি এত ভয় পান নাই, আজকে যে ভয়টা লাগতেছে তার কাছে। তো তিনি ওই পিছনে কিছুক্ষণ তাকায় থেকে চিন্তা করলেন যে না, এই সাকর মধ্যে তার শিয়াল উঠতে পারবে না, তিনি সামনে তাকে হাঁটা ধরলেন। তো সামনে তাকে হাঁটতে যে তিনি অবাক হয়ে দেখলেন সাকর উপরে একটা মানুষ বসা, এরকম দুই পা ঝুলায় বসে আছে এবং হাতের মধ্যে একটা বড়শি মাছ ধরতেছে, মাথার মধ্যে গামছা পেঁচানো। তো তার কাছে খুব মানে মানে খুব অল্প সময় মনে হলো এটা কি ওই মানুষটা যাকে দেখছে মাটি কোপাইতে, অনেকটা সিমিলার লাগতেছে, মানে ওখানে চাঁদের আলোতে দেখছেন। এইখানে মনে হচ্ছে যে গায়ের মধ্যে একটা জামা পেঁচায় রাখছে, জামাটা মানে পরে নাই পেঁচায় রাখছে। তো তিনি একটু মানে অবাক হইলেন যে এটা কে এবং সাকর মধ্যে বসা। তো তিনি খুব চিন্তা করতে করতে যাচ্ছেন, তার হাঁটাতে কিন্তু সাঁকোটা কাঁপতেছে, এটা বাঁশের সাঁকো এবং মানুষটা কিন্তু নড়তেছে, কিন্তু সে কোনো সাপোর্ট দিয়ে ধরে নেয়, সে ভরসে ধরে আসে। তো তিনি আরেকটু সামনে আসার পর তিনি জিজ্ঞেস করলেন, কে এই কেরে এটা? তো তখন যখন তিনি কেরে বলছে তখন দেখলো যে ওই মানুষটা উঠে গেল এবং ওই বাঁশ হাত দিয়ে ধরে সে উঠে দাঁড়ালো সাঁকোর উপরে, হাঁটা ধরলো, মানে তিনি যেদিকে যাবেন সেই পথে হেঁটে যাচ্ছে, সাঁকো পার হয়ে যাচ্ছে বড়শি হাতে ধরা। তো অবাক হয়ে গেলেন আসলে রফিক সাহেব, যেটা কে, আবার কোন উত্তরও দিল না, হেঁটে যাচ্ছে ওদিকে। তো তিনিও হাঁটতেছেন পিছনে, কারণ তার কাছে মনে হচ্ছে মানুষই, তো পিছন থেকে দেখতেছেন তিনি মানুষটা, একটা জামার মতো পেঁচায় রাখছে শরীরে, লুঙ্গি পরা, মাথায় গামছা পেঁচানো। এই সাঁকোটা পার হয়ে গেছে ও মানুষটা, তিনিও আস্তে আস্তে এসে সাঁকোর শেষ মাথায় এসে পড়ছেন, এসে দেখলো যে ওই মানুষটা সাঁকো পার হয়ে ওদিকে দাঁড়ায় আছে, ওই ঈশের পাশে, ওই সাঁকোর এক পাশে দাঁড়ায় আছে, মানে সে যে যাবে জন্য রাস্তা করে দিছে। তো তিনি আসতেছেন রফিক সাহেব, আস্তে আস্তে কাছে এসে বললেন, কে আপনি? আপনি ওই পাশ থেকে শুনলেন যে আমি জসিম। তো জসিম বলছে, তিনি চিনতে পারছেন, আরে জসিম, জসিমের সাথে একসময় তো অনেক গল্প করছেন, মিশছেন। তিনি বলছেন, আরে জসিম রাত্রেবেলা এখানে কি করো, আরে আজব একলা একলা ঈশের উপর বয়ে দিছ, পুলের উপর বয়ে দিছ মাছ ধরার লেগে, কি ঘটনা কি? দেখলো কোনো উত্তর দিল না জসিম। জসিম বলে, মাছ ধরবা? তারে বললো, মাছ ধরবা? তিনি বলে, আরে আমি আসছি বাড়িতে এতদিন পরে, আমি কেমনে মাছ ধরবো এখন, ওই সামনে যা ধরি আসো। তারা জসিম বলতে, সামনে যা ধরি আসো, কথাগুলো খুব মানে কাটা কাটা গম্ভীর টাইপের। তো একটু অবাক লাগছে রফিক সাহেবের কাছে যে জসিম তো আরো স্বতঃস্ফূর্ত হইতো, আর এই রাতের বেলা, এখন তো অনেক রাত, এই রাতে জসিম একা একা মাছ ধরবে কেমনে? তারা যদি কয়েকজন মিলে আসতো তো বুঝতাম। একটু অস্বস্তি লাগছে রফিক সাহেবের যে মানে ঘটনাটা কি। তিনি বললেন যে, আরে আমি বাড়ি যাবো, সামনে গেলে আসো বলে হাঁটা ধরলেন তিনি। তো রফিক সাহেব এক্সপেক্ট করতেছিলেন যে জসিম হেঁটে তার পাশে চলে আসবে, যেটা করে ওখানকার বন্ধু বান্ধব, মানে ক্লোজ ফ্রেন্ড বা স্বল্পপরিচিত বা গ্রামের যে কোনো মানুষ ডাকলে কথা বলতে হবে, পাশে পাশে হাঁটে। তো দেখলো যে জসিম পাশে আসতেছে না, একটা গ্যাপ রেখে হাঁটতেছে। তো তিনি পিছন ফিরে বললেন, কি ব্যাপার, আসো বাসায় আসো মিয়া, আসো গল্প করি আসো। তো দেখতেছে জসিম কোনো উত্তর দিল না। তো তখন কিন্তু রফিক সাহেবের একটু ভয় লাগছে যে ব্যাপার কি, এবং তিনি চেহারাটা কিন্তু ভালো মতন দেখতে পারেননি জসিমের। জসিম গামছাটা এমন ভাবে পেঁচাইছে তার মাথায়, তার মুখের কাছ দিয়েও পেঁচায় আছে, শুধু চোখের ওই অংশটা দেখা যাচ্ছে। তো তিনি বুঝলেন না যে ব্যাপারটা কি, তিনি মনে মনে একটু ভয় পেয়েছেন এদিকে আরো জসিম, কারণ ওই গ্রামে কিন্তু অনেকে অনেক কিছু বিশ্বাস করে, জসিম না মানে খারাপ কোনো কিছু, এটা চিন্তা করতেছেন। তো তিনি যখন এটা চিন্তা করছেন তখন দেখলেন জসিম হাসতেছে পিছনে, শব্দ করে হাসতেছে, এটা তিনি ভয় পেয়েছেন। জসিম তাকে পিছনতে বলতে, কি ভয় পাইছো? তো তিনি তখন পিছন ফিরছে, পিছনে ভয় পাবো কেন, তোমার ভয় পাওয়ার কি আছে? তো জসিম বলতেছে, অনেক কিছু আছে, বলে ওখান থেকে একটা লাভ দিল, মানে যেখানে ছিল সেখান থেকে লাভ দিল। তো রফিক সাহেব নাকি দেখছিল যে লাভ যে দিছে জসিম, তার পাটা লম্বা হয়ে গেছে, মানে সে মানে মাটি থেকে বাতাসে লাফায় উঠে নাই, তার পাটা লম্বা হয়ে শরীরটা সামনের দিকে আসছে, মানে মনে অ্যাজিপ যে ওই পাটা মাটিতে রেখেই সে সামনে ছুটে আসছে লাভ দেওয়ার মতো। তো রফিক সাহেব চেষ্টা করছিলেন বাউলি কেটে সরে যেতে, কিন্তু তিনি সরতে পারলেন না। তাকে জাপটায় ধরে জসিম রাস্তার পাশে, মানে ওই জায়গাটা নিচু জায়গা ছিল, নিচু জায়গার মধ্যে মানে গড়ায় পড়ে গেল তাকে নিয়ে। তো তিনি বুঝতেছেন যে প্রচন্ড একটা ওজন, রফিক সাহেব নাকি বুঝতেছেন প্রচন্ড একটা ওজন তাকে চেপে ধরছে এবং তাকে নিয়ে গড়ায় গড়ায় পড়তেছে, এবং পাশে পড়ে ওই খাল ঘুরিয়ে এই পাশে একটা নালার মতো হয়েছিল, নালাটা কাদা, ওইটার মধ্যে টেনে রফিক সাহেবকে নিয়ে গেছে, একদম টেনে ছেঁচড়ায় নিয়ে গেছে। নিয়ে যেয়ে তাকে ওই কাদার মধ্যে চেপে ধরছে, রফিক সাহেব বুঝতেছে যে তিনি আস্তে আস্তে কাদার মধ্যে ডুবে যেতেছেন, মানে তার বুকের উপরে দুই কাঁধের উপর চাপ দিয়ে তাকে ঠেলা দিতেছে। তো সে তিনি বুঝতেছিলেন রফিক সাহেব যে তিনি আস্তে আস্তে ডুবে যাচ্ছেন কাদার মধ্যে, মানে কাদাটা দিয়ে একদম প্যাচপ্যাচে নরম তা না, মোটামুটি বেশ শক্ত, এবং তাকে ওই জায়গায় ডুবাই ফেলতে যে প্রচন্ড শক্তি প্রয়োগ করা লাগতেছে। তিনি তাকায় কিন্তু তখন আর ওই জসিমকে দেখতে পাচ্ছেন না, তিনি মনে হচ্ছে একটা অবয়বের মতো, তার চোখের দৃষ্টি ঘোলা হয়ে আসছে, মনে হচ্ছে অক্সিজেন চলে যাচ্ছে, মানে নিঃশ্বাস নিতে পারতেছেন না। তো ওই সময় উনি জোরে জোরে চিৎকার করে সুরা পড়ে উঠছেন, আসলে তার আর ই নাই, তিনি ধোয়া পড়ে উঠছেন জোরে জোরে চিৎকার করে সুরা পড়ছে শেষ পর্যন্ত, কারণ মনে হচ্ছে তার দম বের হয়ে যাবে। তো এইটা যখন হয়েছে তখন ওনার কেমন জানি নিজের গায়েও অসম্ভব শক্তি চলে আসছিল রফিক সাহেবের, তিনি দুই পা অনুমতে এরকম ভাঁজ করে পা দিয়ে লাথি মারছে, জোরে ধোয়া পড়ছে আর জোরে একটা লাথি দিচ্ছে রুম দুই পা দিয়ে। তো ওইটাতে মনে হলো জিনিসটা উড়ে গেছে, মানে মনে হলো ফাঁস করে উড়ে গেছে। তো উনিও কাদার মধ্যে এরকম লাফ দিয়ে মাথাটা বের করছে আর কি, কোনো মতে বের করছে, বের করে তিনি দেখেন যে বিশাল একটা পাখি, এরকম তিনি বুঝতে পারেন এটা কি পাখি, কালো রঙের কুচকুচা, দূরে একটা গাছের অর্ধেক ডাল ছিল, সে ডালের উপরে সে বসা এবং ওটা তার দিকে তাকায় আসছে এরকম পাখিটা, এবং ডানা হঠাৎ করে মেলে দিল, দিয়ে তার দিকে উড়ে আসলো আবার। তিনি জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, তিনি বুঝলেন এটা খারাপ জিনিস, তিনি বুঝতে পারছেন খারাপ জিনিস, তার হাত থেকে ওই ব্যাগ, যে মাছের ব্যাগ, ওইটা ছুটকে দূরে চলে গেছে। তারপর দেখলো যে ওই জিনিসটা তাকে যখন নাকি আর ওই যে ই দিল না, মানে সামনে যে উড়ে আসছিল তাকে এরকম থাবা দেওয়া বা খামচি দেওয়ার মতো করে, সেটা না দিয়ে ডানা ঝাপটায় দূরে যে তার ওই ব্যাগটা পড়েছিল সে ব্যাগটাকে নিয়ে উড়ে গেল দিক থেকে। এত বড় ডানা মেলা পাখি, তিনি বুঝতে পারেন এটা কি পাখি, অনেকটা কাকের মতো, একটা হইতে পারে দাঁড় কাক, দাঁড় কাকও হতে পারে। তো রফিক সাহেব তখন দোয়া পড়বেন না দম নিবেন কিছু বুঝতে পারতেন না, কোনো মতে উঠে হাঁচড়ে পাঁচড়ে তিনি তাড়াতাড়ি আবার ওই পাড়ের দিকে ওঠার চেষ্টা করলেন, উঁচু পাড়, রাস্তার পাড়টা, কোনো মতে তিনি হামাগুড়ি দিতে দিতে পাড়ের মধ্যে উঠছেন। উঠে তিনি দোয়া পড়তে পড়তে তাকাইছেন এবং দেখলেন যে দূরে বেশ খানিকটা দূরে ওই পাখিটা উঠতেছে, এরকম সার্কেল করে করে উঠতেছে, তার হাতের মধ্যে ওনার ওই ব্যাগটা ধরা। তো রফিক সাহেব ভয়ে, মানে তার আসলে আর কোন সেন্স নাই, তিনি দৌড়াইতেছেন ওই রাস্তাতে, দৌড়াচ্ছেন দোয়া পড়তে পড়তে দৌড়াইতেছেন, তার মুখে ফেনা উঠে যাচ্ছে, তিনি ই করতে পারেন নাই। এক সময় তিনি তাদের বাড়িটা বুঝতে পারছেন, সে তো নিজেদের বাড়ি, বাড়ি দেখে তিনি দৌড়ায় ওই বাড়ির মূল এন্ট্রেন্স দিয়ে ঢুকে গেছেন, ঢুকে যে জোরে জোরে চিৎকার করতে করতে বাড়ির যে গেটের উপর পড়ছেন। তো তার কাজিনরা ছিল আর কি, কাজিনরা বের হয়ে আসছে কয়েকজন, এসে তাকে পাইছে, কি অবস্থা এই, ওনার মার কাছেও খবর গেছে রাত্রেবেলা, এরকম ওনার মা বের হয়ে আসছে, অসুস্থ মানুষ ছিলেন, তারপরে বের হয়ে আসছে। আসার পর তাকে ওই কাজিনরা মিলে সবাই মিলে গোসল করাইছে, গায়ে কাদা লাগা, জ্বর এসে গেছে, উনি প্রলাপ বকতেছে, কথা বলতে পারতেছে না, আর বারবার শুধু বলছে জসিম 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 বলতেছিল আর কি। তো তখন তার কাজিনরা নাকি মুখ চাওয়াচাই করছে, তাকে দোয়া পড়ে দিছে, দোয়া দরুদ পড়ে তার চাচা এসে ওই বালতি ভরে পানি নিয়ে আসছে, সেই পানির মধ্যে দোয়া পড়ে ফু দিয়ে সেই পানি দিয়ে তাকে গোসল করাইছে রাতের বেলা। গোসল করানোর পর ওনার নাকি হুঁশ ছিল না, উনি নাকি ঠিক মতো মানে বুঝতে পারছিলেন না, সব ডিলিউশনের মতো জিনিস দেখতেছিলেন, এবং কি কি দেখতেন সব বলতে পারেন নাই উনি। শান্ত যতটুকু বলছে যে তিনি ভয় পাইতেছিলেন অনেক রকম, মনে হয় ওনাকে কেউ নিয়ে যাবে এরকম। তো ওনার যে চাচা, চাচা বলছেন যে ওরে আজকে আমার এখানে রাখ, মানে উনি রাত্রেবেলা জেগে থাকতেন, উনি একটু পরেশগার মানুষ ছিলেন, রাতের বেলা উনি বসে বসে ই করতেন, ইবাদত বন্দেগী করতেন। তো ইকে ওই রফিক সাহেবকে ওই ওনার চাচার ঘরে রাখা হইল ওই দিন, এবং চাচার ঘরটা অনেক বড় ছিল, সেখানে শোয়া রাখা হইল। চাচা নাকি ওনার মাথার কাছে ওই চেয়ারে, তার একটা এরকম এইডি চেয়ার ছিল, সেখানে বসে দোয়া দরুদ পড়ছেন সারা রাত, এবং কিছু হয়নি আর কি, বাসা ওই দিন আর কিছু হয়নি। তো রফিক সাহেব অসুস্থ হয়ে গেছিলেন, তার এই অসুস্থতা কাটতে নাকি এক মাস সময় লাগে, এবং তিনি শুকায় গেছিলেন, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তার, এবং পরবর্তীতে এই জিনিসটা তিনি যখন সবাইকে বলেন যে কি হয়েছিল তার ওইখানে, তো তখন সবাই বলে জিনিসটা ওই যে লোকটার কথা বলে জসিম, এটা রফিক সাহেব জানতেন না। জসিম মাছ ধরতে যে রাত্রেবেলা ওই খালে নাকি সে মানে সে তাকে আর ওরকম পাওয়া যায় না, পরদিন তাকে ওরকম মৃত পাওয়া যায় খালের মধ্যে, জসিমকে। অনেকদিন আগে, প্রায় দুই আড়াই মাস আগে নাকি এরকম হয়েছিল, এবং জসিম এই ই হওয়ার আগে ওই খালের কাছে নাকি তাদের ওখানে আর একটা ছেলেকে দেখত, নাম আউয়াল, এবং আউয়ালও নাকি ওই খালের মধ্যেই পড়ে সে এরকম হারায় গেছে, তাকে পায়নি, পরে এরকম তার শরীর পাওয়া গেছে আর কি। তো এই জিনিসগুলো নাকি ওই খালের ওইখানে বদনামি ছিল। এবং ব্যাপারটা হয়েছে কি, রফিক সাহেব যেহেতু একদিন পরে আসছে, সে জসিমের খবরটাও জানতো না, আউয়ালের খবরও জানতো না। তো ওইখানে মানুষের কাছে একটা ব্যাপার ই হয়ে গেছিল যে জায়গাটা মানে খারাপ জায়গা বলে পরিচিত হয়েছিল, ঠিক ব্রিজের একটু আগের জায়গাটা, মানে ব্রিজে ওঠার একটু আগে, যেখানে নাকি তার ওই শিয়াল বের হয়ে আসছে, ওই জায়গাটার ওই কবরস্থানের যে শেষ মাথাটা আর কি, কবরস্থান বা ওই যে পোড়ো বাড়ির শেষ মাথা যেটা, ওই জায়গাটা নাকি বেশ রেপুটেডলি খারাপ হয়ে গেছিল, আর রাতের বেলা কেউ মাছ ধরতে যাইত না। তাই এই জিনিসগুলো নাকি রফিক সাহেব জানতো না, অনেকদিন যেহেতু ছিলেন না ওই জায়গায়, এই কারণে জসিম বা আওয়ালের খবর তার কিছুই জানা হয় নাই। যাই হোক, তিনি এক মাসের মতো অসুস্থ ছিলেন বাড়িতে, এবং বাইরে খুব একটা দূরে কোথাও যাইতেন না। তাকে সব বলছিল তার কাজিনরা যে আসলে ঘটনাগুলো কি, এবং ওখানে মানুষ যে রাতের বেলা চলাফেরা করে না, এইসব কিছুই বলছিল। তো রফিক সাহেব শুনছে, শুনে তিনি খুব অবাক হয়েছেন, তার কাছে খুব অবাক লাগছে জিনিসটা। তো এরকম তিনি মাসখানেক থেকে, এর মধ্যে তার বড় ভাই ওই যে তার ওখানে চাকরির মধ্যে জানাইছেন যে সে এরকম অসুস্থ হয়েছে বাড়ি, যে বলে নাই যে এরকম ভূতের ভয়টায় পাইছে, বলছে যে তার একটা দুর্ঘটনা হয়েছে, এরপর অসুস্থ হয়েছে সে। যাই হোক, এক মাস ছুটি কাটায় তিনি ফেরত যান তার কাজের জায়গায়, এবং কাজের জায়গায় যে নিয়মিত কাজ করতে থাকেন। এরপর রফিক সাহেবের সাথে এরকম আরেকটা ঘটনা ঘটছিল, যেটা নাকি এইটার সাথে কিছুটা সম্পৃক্ত, কিছুটা মানে কি ভালোই সম্পৃক্ত। রফিক সাহেব তখন তাদের কাজের জায়গায় আছেন, এবং তাকে যেতে হতো ওখানকার একটা দ্বীপে আর কি, কাছাকাছি একটা দ্বীপে যেখানে তিনি ছিলেন সেখান থেকে, এবং এটি স্পিড বোটে করে যেতে হতো, এবং টাইম বেশি হলে 20-25 মিনিট লাগে, বেশি লাগে না, শান্ত সময় যখন মানে সমুদ্র নর্মাল থাকে তখন যায় আর কি। তো রফিক সাহেব এরকম করে ওখানে গেছেন। তো যখন তিনি ওখানে পৌঁছাইছেন তখন বিকেলের পরের অবস্থা, নর্মালি যেখানে তিনি নামতেন সেখানে জায়গাটা খুব বিজি থাকে, মানে অন্যান্য জিনিস থাকে, ওই দিন তেমন একটা কিছু নাই, মানে যানবাহন কিছু নাই, রিক্সা টিক্সা কিছুই নাই। তো তিনি হেঁটে রওনা দিচ্ছেন বিকালের পরে, তো হেঁটে আসতেছেন, তো আসতে আসতে সামনে চলে আসছেন, তার আসলে যাওয়ার কথা ওইখানে মিট করার কথা একজনের সাথে, ওইখানে সে দেখা হলে সে তাকে নিয়ে যাবে তাদের ওখানে, পানের কি কি ব্যাপার স্যাপার ছিল সেখানে, যাই হোক, তো ওইখানে তিনি যাবেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একটা জায়গায় তিনি এসে দেখেন ওই জায়গাটা তখন অলরেডি বিকাল পড়ে গেছে, তো অন্ধকার হয়ে আছে, বেশ কেমন জানি অন্ধকার, কারণ ওইখানে গাছপালা বেশ ঝোপালো হয়ে গেছে, বেশ ডার্ক ওই জায়গাটা। তো তার কাছে মনে হইল ওই ঝোপের তলে কেউ একজন বসে আছে, মানে ওই ঝোপের মধ্যে কেউ একজন বসে আছে, একটা রেলিং আছে, রেলিং এর উপরে বসা। তো তিনি চিন্তা করলেন থাকতেই পারে এখানকার কোনো মানুষ বসা, এবং তিনি আশেপাশে দেখলেন যে তার আশেপাশে আর কেউ নাই, অনেক দূরে মানুষ, মানে তার থেকে পিছনে অনেক দূরে মানুষ। তো তিনি আর একটু কাছায় গেছেন, যাওয়ার পর তিনি হঠাৎ করে দেখলেন যে যেই মানুষটা বসা ওই রেলিং এর উপরে, সে তার দিকে মুখ ফিরে তাকাইছে, তার পুরো মুখটা গামছা দিয়ে পেছানো, চোখ দুইটা এরকম তাকার দিকে তাকাইছে, চোখ দুইটা লাল, মানে একটা মানুষের চোখ যদি লাল থাকে কোনো কারণে, এক্সট্রিমলি লাল, মানে এই মানে সন্ধ্যার আগের যে ইসে সেটাতে সে দেখতেছে, মানে তখন গোধূলির সময় প্রায়, এক্সট্রিমলি লাল এক জোড়া চোখ তার দিকে তাকাইছে, এবং চোখের মধ্যে মনে হচ্ছে প্রাণ নাই এরকম, এবং মুখটা ঢাকা। এবং ওইখান থেকে তার সাথে যখন ডিস্টেন্স প্রায় 6-7 ফিট, তখন নাকি তাকে দেখে বলছে, কিরে রফিক, তোরে তো যাইতে ডুবাইতে পারলাম না কাদায়। এইটা শোনার পর নাকি তার শরীরে সারা মানে ভেতর থেকে মানে যতটুকু জোর ছিল বা বোধ শক্তি ছিল সব চলে গেছে, তিনি ওখান থেকে ঘুরে দৌড় দিচ্ছেন, উল্টা দৌড়াচ্ছে, তিনি শুধু ওখান থেকে একটা হাসির শব্দ শুনছেন হালকা। তিনি দৌড়াইতে 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 এক সময় চলে আসছেন ওই যেখানে থেকে তিনি রওনা দিয়েছিলেন, ওইখানে ওই যে রিক্সা দেখছিলেন একটা দুইটা ওইটার ওখানে, ওখানে এসে তিনি মানে বসে পড়ছেন। তো ওখানে রিক্সাওয়ালা তাকে বলতেছেন যে কি ব্যাপার ভাই, কি হয়েছে? সে বলতেছে আমি মানে দম নিয়ে নেই, সে দম নিতে পারতেছে না। রিক্সাওয়ালা বুঝলেন যে কোনো সমস্যা হয়েছে, রিক্সাওয়ালা নেমে তাকে ধরলেন, ভাই ঠিক আছেন নাকি, কি হয়েছে? তো বললো যে আমাকে সামনে নিয়ে যান। তো রিক্সাওয়ালা নাকি তাকে রিক্সায় বসায় সামনে গেছে, রিক্সাওয়ালা তার দিকে বারবার তাকাচ্ছিল যে কি অবস্থা। তো রফিক সাহেব বারবার শুধু ওই ঝোপটার দিকে তাকাচ্ছিলেন, যাওয়ার সময় ততক্ষণে আরো ডার্ক হয়ে গেছে, তিনি এবার আর কিচ্ছু দেখলেন না, দেখলেন যে ওই জায়গায় কিচ্ছু নাই, পুরো জায়গাটা ফাঁকা, তিনি ওই জায়গাটা পার হয়ে আসছেন। তো তিনি যার সাথে দেখা করার কথা ছিল তার কাছে গেছেন, যে বলছেন যে ভাই আমার শরীরটা ভালো না, আমার জ্বর আসতেছে। লোকটা দেখছে আসলে রফিক সাহেবের জ্বর আসতেছে, তো বলে যে আমি আজকে হেনতে তো নড়তে পারবো না, আমার ব্যবস্থা করে দেন থাকার। তো ওই লোক তাকে নিয়ে থাকার ব্যবস্থা করছে। তিনি ওই লোকের ওইখানে ওই যে তারা একটা এরকম মেসের মতো থাকতো, সেখানে থাকার ব্যবস্থা করছে, ওখানে ছিলেন। ওই দিন রাতে তার জ্বর আসছিল, ওষুধ খাইছেন, ওষুধ খেয়ে ওই লোকের ওখানে থাকছেন। তো তারা টেক কেয়ার করছে তাকে। তো তখন তিনি ওদেরকেও বলছেন যে তার পুরো ঘটনাটা বলছেন, যে ওই যেই লোকের কাছে গেছিল তাকে পুরো ঘটনাটা তিনি বলছেন যে এরকম এরকম হয়েছে। তো তারা তাকে বলছে যে হইতে পারে, এগুলো তো আসলে খারাপ জিনিস, আপনারা একটু ফলো করেও আসে বা এগুলো ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় যায়, যে আপনি যেখানে আসছেন এইখানেও কিন্তু কিছু মানে এরকম জায়গা আছে, এখানে কিছু জায়গা আছে, সেখানে কিন্তু এরকম থাকতেই পারে, অনেকে অনেক কিছু দেখছে এখানে আইসা, অনেকে অনেক কিছু দেখছে। তো ওরকম হয়তো আপনিও আপনার ওই আপনারা যে ধরছিল বা আপনারা দেখা দিয়েছিল সেও হয়তো এখানে আশেপাশে কোথাও থাকতে পারে, মানে তারা বিশ্বাস করে এই জিনিসটা। যাই হোক, রফিক সাহেব পরদিন সকালে ওখান থেকে রওনা দেন, রওনা দিয়ে আসেন, এবং তিনি এরপর থেকে খুব ভয়ে ভয়ে চলতেন আর সবসময় দোয়া দরুদ পড়ে তারপর চলাফেরা করতেন। তো এইসব ঘটনার সূত্র ধরে তিনি জীবনে আরো কয়েকবার ভয় পেয়েছেন। তো সেই ঘটনাগুলো শান্ত বলছে যদি তিনি কখনো সময় করে গুছায় লিখতে পারেন তাহলে তিনি সেগুলো আমাকে জানাবেন, আর সেগুলো যদি শেয়ারের মতো হয় তাহলে আমি শেয়ার করে ফেলবো আপনাদের কাছে। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে রফিক সাহেবের ঘটনা, মানে শান্তর মামার ঘটনা, আমি বেশ বেশ এনজয় করছি। আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভয়ের। আর আপনাদের যদি এরকম কোন এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব, অথবা আপনার পরিচিতজনের সাথে ঘটলেও সেটা আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, সেই মানুষটির কনসার্ন নিয়ে আমরা শেয়ার করে ফেলব। আপনাদের গ্রামের কোনো ঘটনা জানা থাকলে, আপনাদের শহরের কোনো ঘটনা জানা থাকলে সেটিও পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। তো এখন আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। যারা আহমেদ বাবু পেজটিতে গিয়ে থার্সডে নাইট ফিয়ার শুনছেন তারা সেই পেজটিকে ফলো করে দেবেন, আমাদের অদ্ভুতের পেজটিকে ফলো করে দেবেন কাইন্ডলি। আর আমাদের অদ্ভুতের যে গ্রুপটা আছে ফেসবুকে সেটাতে জয়েন করলে কিন্তু আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা। আর আমাদের যে প্যাট্রিয়ন আছে সেখানে গেলে কিন্তু আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটি একটি বিশেষ জায়গার উপরে, যে জায়গাটি হন্টেড এবং বেশ রেপুটেড একটা জায়গা, ওক এলি প্ল্যান্টেশন। এই জায়গাটা লুইজিয়ানার একটা জায়গা, আমেরিকার ইউনাইটেড স্টেটস এর একটা জায়গা লুইজিয়ানাতে, এবং 1700 তৈরি করা একটা জায়গা। এটার সম্পর্কে একজন ঘটনা শেয়ার করেছেন এবং আমি সেই ঘটনাটি শেয়ার করব। যিনি আমাদের কাছে কাহিনী শেয়ার করেছেন তার নামটা প্রকাশে তিনি অনিচ্ছুক, সুতরাং তার নামটা আমি দেব না, আমি একটা ছদ্মনাম দিয়ে দিই, রিপন ভাই। রিপন ভাই শেয়ার করেছেন এবং তার বন্ধু ম্যাথিউর কাছ থেকে তিনি কাহিনীটি কালেক্ট করেছেন। ম্যাথিউর পরিবার এসছে লুইজিয়ানা থেকে এবং তারা ফ্লোরিডাতে পরে মাইগ্রেট করে। তো ম্যাথিউর এক চাচার সাথে ওখানে এরকম একটা ঘটনা ঘটেছিল এবং বেশ ভয়ের একটা ব্যাপার। ম্যাথুর চাচা খুব বেশি অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ এবং খুব বেশি দিন আগে নয়, 90 তিনি এই ঘোস্ট হান্টিং টাইপের ব্যাপার স্যাপারে বেশ উৎসাহী ছিলেন এবং তিনি সেই সময় বিভিন্ন জায়গায় ট্রাভেল করতেন এবং লিস্ট করে করে যেতেন। তো তার লিস্টে অবশ্যই তাদের যে অঞ্চল লুইজিয়ানা সেটা সবার আগে ছিল এবং তিনি অনেক শুনেছেন লুইজিয়ানার বিভিন্ন হন্টেড প্লেসের নাম। এর মাঝে এই ওক এলি প্ল্যান্টেশন এটার নামটা তিনি বেশ ভালো মতন শুনেছেন এবং অনেকের কাছে শুনেছেন যে সেখানে অনেক কিছু দেখা যায় ইত্যাদি ইত্যাদি। তো ম্যাথুর চাচা তার মূল উদ্দেশ্য ছিল যে তিনি নর্মাল ট্যুরে যদি যান সেখানে গিয়ে তিনি কিছু দেখতে পাবেন না, এটা তিনি জানেন। আপনারা জানেন কখন কোথাও যদি ট্যুর হয়, যে কোন একটা হন্টেড প্লেসে ট্যুর অ্যারেঞ্জ করা হয়, যেটা ইউরোপেও হয় আমেরিকাতেও হয়, সেখানে কিন্তু খুব মানে কি বলবো খুব অকেশনাল এটা করা হয়। অনেক সময় হ্যালোউইনে বা কোন একটা সময় এরকম করে বা বিভিন্ন সময় তারা এটা করে, বাট করার পরে খুবই মানে কি বলে ফ্যাব্রিকেটেড ভাবে জিনিসটা দেখানো হয় সেখানে গেলে। এটা আমি নিজেও যতবার ট্যুরে গিয়েছি এরকম আমি একই জিনিস দেখেছি। সিম্পলি একটা জায়গার হিস্ট্রি বলা হয় যে এই জায়গায় এরকম এরকম ঘটেছে সেই, আর তার মাঝে মানুষকে কিছুটা স্পুক করার জন্য জায়গাটাকে ওভাবে সাজিয়ে রাখা হয়। তো এই ব্যাপারটা ম্যাথিউস চাচা জানতেন তখন, বিকজ উনি ওখানে থাকেন এবং তিনি যেহেতু এই ব্যাপারে আগ্রহী, তো তিনি আগে থেকে প্ল্যান করেন যে তিনি সেখানে গিয়ে তিনি আসলে পালিয়ে যাবেন, এটি তার মূল উদ্দেশ্য ছিল, কারণ ডেলাইট আওয়ারের পরে ওখানে থাকাটার নিয়ম নাই। তো ম্যাথিউর চাচা যেটা করেন, তিনি যান ওখানে যেদিন সেই তার ট্যুরের ডেট, সেইদিন তিনি তার সেই ট্যুর গ্রুপের সাথে ওখানে হাজির হন এবং যথারীতি যতদূর জানেন যে সেখানকার একজন গাইড তাকে বলে সবকিছু, যে এইখানে এইভাবে এইভাবে এই জায়গাটা এরকম করা, এখানে গেট, এখানে এরকম গাছের সারি আছে, এই জায়গাটা তাদের পার্সোনাল স্পেস, এখানে কিছু উডস আছে এবং এই বাড়িটা 1700 শতাব্দীতে একজন লিজ নিয়েছিলেন, তারপরে এরকম এরকম হয় এবং তাদের বিভিন্ন ঘটনা তিনি বলেন এবং বলেন যে এখানকার হন্টেড ব্যাপার স্যাপার কি ইত্যাদি ইত্যাদি, তাকে বিভিন্ন জিনিস বলেন যে মানুষ বিভিন্ন সময় ছায়া দেখে, আলো দেখে, এই সেই। তো আসলেই ম্যাথিউর চাচা ওখানে ঢুকে একটা জিনিস ফিল করেন, তার মধ্যে একটা ব্যাপার ছিল, তিনি কাইন্ড অফ লাইক যেটা ম্যাথিউ বলেছে ইস লাইক আ সাইকিক ব্যাপার তার মধ্যে ছিল আসলে, কিন্তু এটা সাইকিক বলবো কিনা আমি জানি না। অনেক মানুষের ভিতরে একটা ইনটিউশন কাজ করে, যেটা হচ্ছে অনেকে কিন্তু বুঝতে পারে অনেক জায়গায় গেলে যে মনে হয় যে এই জায়গাটা একটু অন্যরকম। তো এরকম ম্যাথিউর চাচারও ছিল, তো তিনি কিন্তু ফিল করছিলেন। তিনি যখন বিশাল ম্যানশনটায় গেলেন, সেখানকার পরিবেশ ছিল এরকম, দুই পাশে বিশাল গাছের সারি এবং এর মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার জায়গা এবং বেশ পুরনো, 1700 সাল মানে কয়েকশো বছর, কিন্তু কয়েকশো বছরও কিন্তু বেশ সময়, লম্বা সময়, তো বোঝা যায় যে বেশ প্রাচীন। তো সেখানে হেঁটে গেলে মূল মেনশনটা দিয়ে ঢুকলে দেখা যাচ্ছে যে তাদের যেই মূল হল রুম এবং বিভিন্ন যে যেই জায়গাতে ডিসপ্লে করে রাখা বিভিন্ন জিনিস, সেখানকার ওই বাড়ির ঐতিহ্য, এগুলো সব ওখানে দেখানো এবং ভেতরটাতেই কেমন একটা অন্যরকম পরিবেশ, মানে একটা চাপা ঘুমট পরিবেশ, যেটা ওয়েদারের জন্য না, কেমন যেন একটা নার্ভের উপর চাপ পড়ে, মেথুর কাকা কিন্তু সেটা ফিল করছিলেন। তো তিনি খুললেন, তাদেরকে মূল বিভিন্ন ঘর ঘুরানো হলো, সেখানকার হিস্ট্রি বলা হলো এবং অনেকেই বলল একটা একটা করিডোর দেখিয়ে বলল যে এইখানে দেখা যাচ্ছে যে প্রায় গভীর রাতে দেখা যেত যে এই বাড়ির দ্বিতীয় যে ওনার, তাকে দেখা যেত কালো গাউন পরে হাঁটাচলা করতে, বাট পরবর্তী মানুষরা দেখত, মানে যারা পরবর্তী ওনার যারা হয়েছিল, যারা থাকতো সেখানে, তো তারা অনেকেই তাকে দেখতেন এবং তাদের মধ্যে একটা প্রচলিত কথা হয়ে গিয়েছিল যে ওনার গোস্ট এখানে আছে এবং এরকম। তো যাই হোক, পুরো জায়গাটা তারা দেখলো এবং যদি কোনো জায়গা সম্পর্কে আসলে কাউকে ব্রিফ করা হয় যে এই জায়গায় এরকম ভৌতিক ব্যাপার স্যাপার আছে বা ঘটে, মানুষ কিন্তু একটু মানে অন্যরকম হয়ে যায়। তো ম্যাথিউর কাকাও কাইন্ড অফ ডিলুটেড হয়ে গিয়েছিল, তিনিও একটু দ্রবীভূত অবস্থায় চিন্তা করছিলেন যে বাহ, এই জায়গা এরকম ইতিহাস সমৃদ্ধ অ্যান্ড স্টাফ, বাট খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে গুছিয়ে রাখা জায়গাটা। যাই হোক, সব দেখানো হলো তাদেরকে যে এই ঘরটার মধ্যে এই ধরনের ব্যাপার স্যাপার হয়, এখান দিয়ে তারা বলে যে এখান দিয়ে অনেকেই দেখেছে যে কিছু একটা পাস করে চলে গেছে, এরকম ব্যাপার স্যাপার। এবং খুবই আশ্চর্যজনকভাবে ট্যুর গাইড বললেন যে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, অনেক সময় এরকম ট্যুর করার মাঝেও স্ট্রেঞ্জ জিনিস দেখা যায় এবং একবার একজন দেখেছিল যে সবার সামনে দিয়ে একটা বিশাল ক্যান্ডেল উড়ে চলে গেছে মানুষের সামনে দিয়ে এবং ওখানে অনেক মানুষ ছিল তখন। তো খুবই মানে ব্যাপারটা অবাক করা কাণ্ড এবং তারা বলল যে আপনাদেরকে আমি একটা জিনিস বলি, যে ট্যুর গাইড বললো যে এটাকে হেলা ফেলা ভাবে নেবেন না, এই জায়গাটা আসলেই এখানে স্পিরিচুয়াল ব্যাপার আছে এবং পিপল বলে এখানে গোস্ট আছে। তো যাই হোক, তাদেরকে পুরো জায়গাটা দেখা এবং পুরো গাছগাছালিতে ঘেরা পেছনের দিকটা, সেই জায়গায় বিশাল একটা উডস। তো ম্যাথিউর কাকা শুধু প্ল্যান করতেছিল যে আমি কখন আস্তেই করে সরে যাব এর মধ্যে থেকে। তো অনেকক্ষণ সে ওদের সাথে হাঁটতে হাঁটতে তিনি করলেন কি, পিছায় গেলেন, উডসের সাইড দিয়ে যখন আসতেছে পিছায় যেতে যেতে তিনি একসময় হেঁটে ঢুকে গেলেন ভেতরে, সেই উডসের ভেতরে। ভাবছিলেন যদি তাকে জিজ্ঞেস করা হয় পরবর্তীতে, যে তারা তো কাউন্ট করে আনছে, হেড কাউন্ট করে, যে উনি কোথায়, তো সে চিন্তা করছে যে এই যদি হয় তাহলে সে বলবে সে হারিয়ে গেছে এবং তিনি চেষ্টাও করলেন হারিয়ে যাওয়ার। বেশ, হেঁটে অনেক দূর চলে গেলেন। খুব মজার ব্যাপার হচ্ছে ম্যাথিউর কাকার কাছে সবসময় তিনি কিছু জিনিস ক্যারি করতেন যেগুলো মেকানিক্যাল কাইন্ড অফ থিং, লাইক ওনার কাছে পকেট রেস্ট ওয়াচ ছিল যেটা একদম মেকানিক্যাল মানে নর্মালি ঘোরে, যেটা ঘড়ি, তারপর কম্পাস ছিল, তারপরে তিনি লাইটার ক্যারি করতেন যেটা নাকি বেশ ভালোক্ষণ আলো হয়ে থাকে, তার কাছে সেই সময়কার ব্যাটারি সমৃদ্ধ বাতি ছিল, লাইট ছিল, এগুলো তিনি তার কোটের পকেটে রাখতেন আর কি। যাই হোক, তিনি হারিয়ে গেলেন। বেশ অ্যাডভেঞ্চারাস মানুষ, ভয় কিন্তু আসলে খুব একটা পান না তিনি, মানে একান্তই যে ভয় পান না তা না, বাট ভয়কে অনেকটাই তিনি জয় করে ফেলেন। তো বেশ অনেক দূর চলে যেয়ে তিনি আসলেই দেখলেন যে খুব সুন্দর উর্জের মধ্যে দিয়ে রাস্তা, এবং অনেক দূর চলে গেছে ভেতরে। তিনি এখন যেখানে ঢুকে গেছেন ওই জায়গায় শুকনা পাতা, মানে একদম মানে মরমর করতেছে এরকম একটা জায়গা। তো হেঁটে গিয়ে তিনি একটা ছোট্ট পুকুরের মতো পেলেন এবং সেইখানে তিনি দেখলেন চারিপাশে সুন্দর করে গাছ লাগানো এবং ভরা চারপাশটা। তো তিনি একটা ঝোপের কাছে গিয়ে আস্তে করে বসে পড়লেন, মানে মানে চিন্তা করলেন যে আমি যখন দাঁড়ায় থাকি আমাকে খুঁজতে আসলেও আমি চাচ্ছি না আমাকে কেউ পাক। তো উনি ওখানে বসে পড়লেন, বসে তিনি শুয়েই পড়লেন ঘাসের উপরে এবং খুব রিল্যাক্সড মোডে তিনি থাকলেন, এবং তিনি সময় আসলে চিন্তা করছেন যে এখন সময়টা কিভাবে পার করা যায়, অনেক কিছু ভাবছেন, অনেক কিছু চিন্তা করছেন। এক সময় আসলেই তার খুব চোখটা লেগে আসলো এবং তখন ওখানে খুব সুন্দর বাতাস ছিল, তিনি বলছেন খুব ঠান্ডা একটা সুন্দর বাতাস ছিল, এবং বাতাসে তিনি চোখ বন্ধ করে ঘুমিয়েই গেলেন, চোখ লেগে আসছিল। কতক্ষণ গেছে বলতে পারেন না, তার ঘুম ভাঙছে, তখন বেলা পড়ে যাচ্ছে, মানে দেখতে পারলেন তিনি তাকায় দেখলেন যে চারিদিকে বেলা পড়ে গেছে, এবং বেলা পড়ে যাওয়ার ফলে চারিপাশ ধূসর একটা বর্ণ ধারণ করছে। ধূসর বর্ণ ধারণ করার কারণ হচ্ছে মানে হালকা কুয়াশা তৈরি হয়েছে, এত গাছগাছালির মধ্যে দিয়ে জায়গাটা ই করা এবং বেশ পুরনো, অনেক গাছ যেখানে থাকে সেখানে, এবং ওই জায়গাটা তো কাইন্ড অফ লাইক মানে ঠান্ডা বেশ ই হয়ে যায়, মানে তপ মানে খুব কঠিন ভাবে ঠান্ডা আসে ওখানে। তো এই ঠান্ডা পড়ার কারণে প্রাচীন গাছগুলোর মাঝ দিয়ে বেশ কুয়াশা ভর করে ফেলে চারিপাশে। আর এপ্রিল মাসে ওখানকার ওয়েদারটা একটু ডিফারেন্ট, দিনে যেরকম গরম থাকে রাতে বেশ ড্রপ করে, মানে দুপুরবেলায় যতটুকু উষ্ণতা ছিল রাতে দেখা যাচ্ছে সেই উষ্ণতাটা থাকে না। তো এটার ফলে হয় কি যে চারিপাশে একটা ডিফারেন্ট ওয়েদার তৈরি হয়, মানে চারিদিক থেকে কুয়াশা ভেসে আসে। আর গাছগুলো বেশ বড় বড়, যদিও অনেক ফাঁকা ফাঁকা, এক একটা গাছের মানে ডেন্সড না, কিন্তু এর মাঝ দিয়ে কুয়াশা ভেসে আসছে। তো ডিফারেন্ট টাইপস অফ একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে চারিদিকে। তো ম্যাথিউর চাচা উঠে তিনি খেয়াল করলেন যে শীতও লাগছে তার বেশ, কারণ তিনি পড়ে আছেন একটা একটা ব্লেজার, একটা কোটের মতো লম্বা লং কোট পরেছিলেন তিনি। তো দিনের বেলা এটাতে তার বেশ গরমই লাগছিল, দিনের বেলা মোটামুটি গরমই লাগছিল, কিন্তু এখন রাতের মানে যখনই বিকেল গড়িয়ে গেছে তখনই তার কাছে ঠান্ডা লাগা শুরু হয়েছে, বেশ শীত শীত লাগতেছে। তো তিনি তাকালেন, তাকায় দেখলেন চারিদিকে কুয়াশা ভেসে আসতেছে এবং সামনে যে ছোট্ট একটা জলাশয় ছিল সেটার উপরও কুয়াশা ভাসতেছে এরকম, এবং খুব দ্রুত আলো হারাচ্ছে চারিপাশ। তো তিনি মনে মনে চিন্তা করলেন, ওয়ান্ডারফুল, আমি তো এটাই চাইছি, আমি এরকমই সময় দেখতে চাই যে কি অবস্থা এই এই জিনিসটার, এই ম্যানশনটার অবস্থা রাতের বেলা কেমন হয় আর মানুষ ছাড়া মানুষ না থাকা অবস্থায় কেমন হয় সেটাই আমার দেখার ইচ্ছা। তো এই চিন্তা করেই তিনি আস্তে করে উঠলেন এবং বুঝলেন যে তাকে আসলে এখন আর কেউ খুঁজে নাই, বা যদি খুঁজেও থাকে না পেয়ে হয়তো সরে গেছে তারা বা চলে গেছে। তো তার যে ট্যুর টিমের সাথে তিনি আসছিলেন, তিনি চিন্তা করলেন যে তারা তো তাকে মানে এটা তো চিনি, তো তাদের একটা দায়িত্ব, তো নিশ্চয়ই তারা কোন একটা ভাবে তাকে খুঁজবে বা সামথিং লাইক দ্যাট, বা এখন পর্যন্ত এইখানে তো আসে নাই। এই চিন্তা করে ম্যাথিউ চাচা উঠলেন, উঠে তিনি হাঁটা ধরলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, এবং তিনি কিন্তু একটু কেয়ারফুল, কারণ বিকাল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, তো এই সময় যদি কেউ এসে তাকে খোঁজে, কারণ খোঁজার কথা এটা তিনি জানেন। তো তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন একটু সাবধানে, এবং চেষ্টা করছেন বড় বড় গাছ, বিশাল গাছ, ওই গাছগুলার বেড় এক একটা অনেক মানে বেশি, মানে দেখা যাবে যে এটাকে যদি কেউ মানে ফিতা দিয়ে মাপে এক একটা গাছ মানে বেড় পাওয়া যাবে না, 6 ফিটের বেশি মোটা হবে এটার কাণ্ড, এরকম বিশাল বিশাল, এবং এগুলো শেকড়ও চলে গেছে একদম বাঁকায়, গাছপালা ডালপালা মেলে অনেক দূর চলে গেছে, এবং এই বিকাল মিলায় যাওয়াতে জায়গাটা আরো মিস্টিক হয়ে গেছে। তো তিনি একটা মানে বেশ অনেক দূর হাঁটলেন, হেঁটে একটা গাছের কাছে যেয়ে তিনি বসলেন, কাণ্ডের উপর মানে শেকড়ের উপর বসলেন। বসে তিনি খেয়াল করছেন সামনে তার থেকে একটু সামনে খোলা প্রান্ত আর কি, মাঠের মতো লনের মতো করা, এবং ওই পাশে আবার গাছ আছে অনেক, এবং তিনি দেখছেন যে ঠিক আলো হারিয়ে গিয়ে চাঁদ উঠতেছে ওই জায়গায়, এবং চাঁদটা অদ্ভুত সুন্দর এবং হলদেটে কালারে অন্যরকম একটা লুক। তো তিনি মানে বললেন, ওয়াও, এই দৃশ্য না দেখতে পারলে এখানে এসে ট্যুরে এসে বাইকে এমনি ঘুরে তখন লাভ নেই, পুরো একটা মিস্টেরিয়াস লুক চারিপাশে, এবং কুয়াশা ছেয়ে গেছে নিচে, প্রায় 4 ফিটের মতো কুয়াশা হবে, বুক সমান কম কুয়াশা চারিপাশে। আর তিনি ডান দিকে খেয়াল করলেন, দূরে সেই ম্যানশনটা দেখা যাচ্ছে এবং সেই ম্যানশনটার অবয়বটা বেশ ভৌতিক লাগছে এই কুয়াশার মধ্যে দিয়ে, মানে মনে হচ্ছে মাটি ফুড়ে বের হয়েছে জায়গাতে, এরকম লাগতেছে তার কাছে। তো তিনি আস্তে আস্তে যাওয়া শুরু করলেন সামনে। তো হেঁটে হেঁটে একদম কাছাকাছি চলে আসছেন ম্যানশনের এবং তিনি তখনও গাছপালার আড়ালে দাঁড়ায় চিন্তা করতেছেন যে এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা গড়া অন্ধকার হয়ে গেছে, তারপরও তো মানুষজন থাকতে পারে এখানকার গার্ড বা কেউ খুঁজে, তিনি চিন্তা করলেন যে আরেকটু সময় আমি হাঁটি। তো তিনি আবার হাঁটলেন, হেঁটে আরেক দিকে হাঁটা দিলেন, মানে হেঁটে হেঁটে গাছে ফাঁক দিয়ে যাচ্ছেন আর চারিপাশে এইবার রাতের শব্দগুলো তিনি এনজয় করা শুরু করছেন। এই ঝিঝি পোকার ডাক, রাতের ছোট ছোট পোকামাকড়ের ডাক, অন্যরকম একটা পরিবেশ। তো এরকম তিনি হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলেন। এই গাছটা বেশ বড় একটা গাছ, দেখলেন দূরে একটা বেশ বড় গাছ আর কুয়াশা ঠিকই আছে, চারিদিকে ছড়ায় আছে কেমন জানি, মানে গাছটা ডালপালা বেশ ছড়া গেছে এবং গাছের নিচে একটা বিশাল আচ্ছাদন ছায়া তৈরি হয়েছে, চাঁদের আলো এখানে পড়ে হালকা হালকা এখানে স্কাই লিকের মতো তৈরি হয়েছে, মানে গাছের লিভস এর মাঝখান দিয়ে এবং গাছের পাতাগুলো তিত্তির করে কাঁপছে দেখে চাঁদের আলোটাও জানি কেমন রহস্যময় লাগতেছে। তো তিনি আস্তে আস্তে হেঁটে চিন্তা করলেন যে এইখানে গাছের নিচে কিছুক্ষণ থাকি, থাকলে পরে মনে হয় আমার আমার একটা হাইড আউট আরো বেশিক্ষণ হবে। তো তিনি গাছের নিচে চলে গেলেন। তো খুব মিস করছিলেন যে তিনি ধূমপান করার জন্য, একবার ভাবলেন যে আমি এখানে সিগারেট খাবো কিনা, পরে চিন্তা করলেন যে আশেপাশে মানুষ যদি আমাকে দেখে ফেলে, দেখে ফেললে তো আবার বা আগুন উঠানামা করতেছে, মানুষ হয়তো সন্দেহ করবে। তিনি আর একটু চিন্তা করলেন যে না একটু মানে আমি আরো সময় ওয়েস্ট করি এখানে। তো তিনি গাছের ওই গাছের গোড়ায় গিয়ে দেখলেন বিশাল মানে চারিদিকে ব্যাপ্তি গাছের, তো সেই গাছের গোড়ায় গিয়ে বসে তার পকেটে চকলেট ছিল, তিনি একটা চকলেট মুখে দিয়ে ডার্ক চকলেট মুখে দিয়ে তিনি বসে থাকলেন কিছুক্ষণ। তো বসে আছেন বসে আছেন, তার কাছে কিন্তু অনেক একটা মনে হচ্ছে সময় পার হচ্ছে না, আর দূর থেকে দেখছেন যে কুয়াশাগুলো আরো ডিফারেন্ট ভাবে চারিপাশে দানা বেঁধে গেছে। তো একসময় তিনি না ঝিমাইতে ঝিমাইতে ওইখানেও তিনি ঘুমায় গেলেন, মানে তন্দ্রার মতো আসছে। অনেকক্ষণ পার হয়ে গেছে, তিনি মানে কখন কতক্ষণ পার হয়েছে তিনি বুঝবেন না, তিনি হঠাৎ করে মনে হলো যে কারো ডাকে তার ঘুমটা ভাঙল এবং ডাকটা নারীকণ্ঠের ডাক, তাকে জোরে ডেকে উঠছে কেউ। এবং তিনি খুব অবাক হয়ে তাকালেন, ফট করে তাকালেন, তাকায় দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশায় ছাওয়া এবং চাঁদটাও আকাশের থেকে দেখা যাচ্ছে না এখন আর, এবং চাঁদটা মেঘে ঢেকে গেছে, এমন আলো আলো আধারি চারিদিকে খেলা করতেছে এবং নিচের অংশটা ধূসর, মানে কুয়াশার মধ্যে আকাশের আলো কিছুটা পড়ে কেমন একটা ধূসর এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, কুয়াশাটা মনে আরো ডেন্সড হয়ে গেছে। এর মধ্যে তিনি খেয়াল করলেন কে যেন তার নাম ধরে ডাকলো। তো খুব অবাক হলেন তিনি যে আমার নাম ধরে ডাকতেছে, হুইজ। তখন তিনি একবার ভাবলেন যে আমাকে সেই ট্যুরের লোকজন ডাকতেছে কিনা, এই চিন্তা করে তিনি তার ঘড়ি বের করলেন। ঘড়ি বের করে খুব অবাক হয়ে গেলেন যে তার হাতের যে ঘড়িটা, যে তিনি যেটা পরে আছেন সেটা থেমে গেছে ছয়টার সময়, মানে সিক্সে যে আটকা গেছে মেকানিক্যাল ওয়াচ কিন্তু। হ্যাঁ, তিনি খুব দ্রুত পকেট ওয়াচ বের করলেন, তার পকেটে যেটা রাখা ছিল পুরনো সেটাও তিনি ক্যারি করেন ওখানে। জাস্ট তিনি মেকানিক্যাল জিনিস অনেক পছন্দ করেন বিকজ তিনি এই যে এইসব ব্যাপার নিয়ে আগ্রহী খুব বেশি, আর তিনি মনে করেন যে এগুলোর থেকে মানে যখন কোনোরকম এক্সপিডিশনে যান বা এই গোস্ট হান্টিংয়ে যান, কোন ইলেকট্রনিক ডিভাইসের উপরে প্রভাব খাটানো খুব সহজ যেহেতু ডিজিটাল জিনিস। তো তিনি তার এই পকেট ওয়াচটা বের করলেন, খুললেন, খুলে তিনি আলো ফেললেন সেখানে, এবং তার আলো ফেলার যে ছোট্ট ফ্ল্যাশ লাইট ছিল এতটুকু একটা, সেটা দিয়ে আলো ফেলে দেখতেছেন ওখানেও সময় সেম, ঠিক ছয়টার সময় তার পকেট ওয়াচ বন্ধ হয়ে গেছে, তার রিস্ট ওয়াচ পকেট ওয়াচের টাইম সেম। এবং তিনি যে আলোটা জ্বালছেন কেমন জানি একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে ওই জায়গায়, কারণ ছোট্ট একটা কিন্তু ওনার যে ফ্ল্যাশ লাইটটা ছিল ওইটা ছোট্ট, ওই যে ডাবল এ ব্যাটারিজ দিয়ে চালাইতে হয়, মানে দুইটা ডাবল এ ব্যাটারিজ ঢুকে পেছনে এবং চিকন, তো সেটা দিয়ে তিনি এটা দেখার পর তিনি দেখতেছেন যে যেই জায়গা যতটুকু জায়গায় আলো হয়েছে ওই জায়গাটা কেমন জানি একটা ভুতুড়ে পরিবেশ, এখন আর কারো ডাক নাই, কোনো শব্দ নাই। তো তিনি অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, এবং ছয়টার সময় ঘড়ি যেটা বন্ধ হয়ে গেছে, তো সামথিং মাস্ট বি মানে অ্যাবনর্মাল, তিনি বুঝে গেলেন প্রথম তার লক্ষণটা অ্যাবনর্মালি এখানে। তো তিনি লাইটটা বন্ধ করে দিলেন, বন্ধ করে তিনি চিন্তা করছেন যে আমাকে ডাকছিল কে ডাকছিল। অনেকক্ষণ বসে থাকার পর আবার নাম ধরে ডাক শুনলেন তিনি, এবং মনে হলো তার ঠিক ডান দিক থেকে আসছে ডাকটা, এবং কেমন জানি কণ্ঠটা, কণ্ঠটা আসলে খুব স্বাভাবিক যে কণ্ঠ তা না, কাইন্ড অফ লাইক এ ক্র্যাকড কণ্ঠ, নারী কণ্ঠে। তো তিনি ওদিকে হাঁটা শুরু করলেন যেদিকে শব্দ পেয়েছেন, এবং কুয়াশা কুয়াশাটা প্রায় 4-4.5 ফিট উঁচু হয়ে গেছে মাটি থেকে বেশি। তো ম্যাথুর কাকা হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছেন, ডাকটা তার শুনতেছেন বা ডাকটা কিন্তু কাছায় আসতেছেন। একটা মানুষ যদি কাউকে ডাকে খুব কাছাকাছি আসলে কিন্তু মানুষ বুঝতে পারে তার কাছে। তো তিনি একবার চিন্তা করছেন তিনি সাড়া দেবেন কিনা, তো ভাবলেন যে না সাড়া দিলে তো সমস্যা। আবার এখানে তার একটা ভয় আছে ভিতরে যে যদি তাকে খুঁজে পায়, তারা যদি জানে তিনি ইচ্ছাকৃত ভাবে করছেন তাহলে কিন্তু তাকে একটা সমস্যা করতে পারে। তারা যে এখানে থেকে গেছেন কারণ রেস্ট্রিক্টেড এলাকা, আপনার সন্ধ্যার পরে সানডাউনের পরে জায়গাটা রেস্ট্রিক্টেড, তো তিনি সাড়াও দিচ্ছেন না আবার চিন্তা করে, কিন্তু হাঁটতেছেন সামনে ওই যেখান থেকে ডাকতেছে শব্দটাকে লক্ষ্য করে হেঁটে যাচ্ছেন, মানে কোনো ই নাই। বেশ অনেক দূর হেঁটে চলে গেছেন তিনি, একটা জায়গায় বেরোলেন, সেই জায়গাটা না একটু ফাঁকা, মানে কোনো ই নাই, কুয়াশা টুয়াশা নাই, বেশ খানিকটা খালি জায়গা এবং মানে ঘাসের জায়গা, এবং তার থেকে দূরে গিয়ে আবার গাছ আছে। অবাক হয়ে লক্ষ্য করলেন সেই গাছ থেকে একটু সামনে একটা মহিলা দাঁড়ায় আছে এবং সেই মহিলাটা গাউন পরা, কিন্তু সেই গাউন মনে হচ্ছে আজ থেকে প্রায় 200 বছর আগের হবে, মানে খুবই আশ্চর্য, মানে ক্লাসিক গাউন। হ্যাঁ, মানে সেই সময়কার ক্লাসিক গাউন যেরকম থাকে, বিশাল ঘেরালা গাউন, সেখানে পরে ব্ল্যাক কালারের কালো, মানে এই হালকা আলো তো বোঝা যাচ্ছে যে যতটুকু গাউন পরা সেই জায়গাটা বোঝা যাচ্ছে যে এই মহিলার অতটুকু অংশ পুরো ডার্ক, এবং মুখটা যে বোঝা যাচ্ছে মুখটা মানে হোয়াইট কালারের মুখ, মানে সাতশেতাঙ্গ, এবং তিনি বুঝতে পারছেন এখান থেকে, এবং গাছ থেকে বেশ খানিকটা দূরে এই খোলা জায়গাটা যেহেতু আলো কিছুটা আছে, আকাশের আলো, এটা তিনি বুঝতে পারছেন। এবং তিনি চিন্তা করলেন যে ওই মানুষটাই তাকে ডাকছে কিনা। তো তিনি এখান থেকে মহিলাটাকে দেখার পর তিনি চিন্তা করলেন যে এটা হতে পারে প্যারানর্মাল কোন এক্সিস্টেন্স, হতে পারে কোন সাধারণ মানুষ, হতে পারে এখানকার কোন মানুষ, এখানে তো একটা দায়িত্বপ্রাপ্ত মানুষ আছে দেখাশোনার, হতে পারে সেও, আবার মানুষকে ভয় দেখানোর জন্য সেট আপ কোনো কিছু কিনা, এটাও তিনি চিন্তা করতেছেন। তো তিনি ওখান থেকে বললেন ম্যাম, ম্যাম বলে ডাক দিলেন। ম্যাম বলে যখন ডাক দিয়েছেন, তিনি ওই পাশ থেকে ওই মহিলা তাকে একটা শব্দ করলেন, ওয়ে এরকম একটা শব্দ আর কি, দ্যাট ইজ বেশ পুরনো, কি বলবো, যে বেশ পুরনো আমলে ইংরেজিতে এইভাবে করে উত্তরগুলো দিত, তো খুবই একটা অন্যরকম কিন্তু ব্যাপারটা, মানে সেই রেসপন্সটা ওয়ে বলে তাকে একটা রেসপন্স দিছে। এবং তিনি আরেকটু হেঁটে গেছেন সামনে, তিনি আবার বললেন ম্যাম, এবার আর কোন রেসপন্স নাই, মহিলাটা পেছন ফিরে হাঁটা শুরু করলো সামনের দিকে, মানে তার দিকে পেছন দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। তিনি মহিলাটাকে অনুসরণ করে যাচ্ছেন এই কুয়াশার মধ্যে, এবং তার কাছে এইবার মোটামুটি মনে হয়েছে যে জায়গাটা আসলেই বেশ হন্টেড একটা জায়গা, খুবই আশ্চর্যজনক ব্যাপার। তিনি মহিলাটাকে ফলো করে যাচ্ছেন এবং মহিলাটা সামনে এগিয়ে যাচ্ছে, তাদের দুজনের ডিস্টেন্স কিন্তু কমতেছে না, তার সাথে মহিলাটার একটা ডিস্টেন্স রয়ে গেছে। এবং এর মাঝে তিনি কিন্তু খেয়াল করতে পারেন নাই তিনি কোন রাস্তা দিয়ে আসছেন কি, তিনি একদম কাছায় গেলেন যখন, তখন দেখলেন যে মহিলাটা চলে আসছে ম্যানশনের একটা প্রান্তে, এবং সেখানে দাঁড়ায় মহিলাটা ঘুরে দাঁড়ালো তার দিকে, এবং সেখানে চাঁদের আলো বের হয়ে আসছে তখন মেঘের ফাঁক থেকে, এবং বেশ ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা হয়ে গেছে চারিপাশ। মহিলাটা তার দিকে ফিরল এবং তিনি একদম চাঁদের আলোতে খেয়াল করলেন মহিলাটার চেহারা, এবং চেহারাটার মধ্যে খুবই ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে মহিলার চোখের মধ্যে সম্পূর্ণ অংশ কালো, কুচকুচে কালো, এই চাঁদের আলোতে দেখা যাচ্ছে সেখানে মানে কোনো সাদা অংশই নাই, মনে হচ্ছে পুরো চোখটা জুড়ে মনি দুই চোখে, মানে পুরো চোখ জোড়া কালো কুচকুচে। এবং মহিলা তার দিকে তাকায় হাসলো, হেসে একটা সাউন্ড করলো, এবং সে হাসিটাই বেশ ভয়ঙ্কর টাইপের লাগলো তার কাছে। তিনি প্রচন্ড রকমের ভয় পেলেন এই মহিলার হাসিতে এবং দৌড় দিলেন তিনি। ম্যাথুর কাকা আসলে সাহস রাখতে পারলেন না, তিনি দৌড়ালেন ওখান থেকে, এবং দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন সামনে, দৌড়ায় যাচ্ছেন, এবং কুয়াশায় ঢেকে গেছে চারিদিক, তিনি এখন আবার চাঁদের আলো দেখতেছেন না, এরকম একটা অবস্থা। গাছের শাড়ির ফাঁক দিয়ে দৌড়াচ্ছেন তিনি, হঠাৎ তিনি প্রচন্ড একটা ঘোড়ার শব্দ শুনলেন, মানে হেসা, মানে ঘোড়ার, মানে যে ঘোড়া ডেকে উঠে খুব জোরে, সে ঘোড়ার শব্দ শুনলেন। সামনের দিকে তাকায় দেখতেছেন যে তার সামনে একটা কালো ঘোড়া মানে একদম পথ রোধ করে দাঁড়ায় আছে, এবং সে ঘোড়ার উপর একটা ঘর সওয়ার আছে, একটা মানুষ বসা। তো খুবই ভয়ঙ্কর জিনিস হচ্ছে ঘোড়াটার, যে মানুষটা ওখানে বসে আছে তার মাথা দেখতে পাচ্ছেন না, তিনি মাথা দেখতে পাচ্ছেন না বা মাথা নাই, এই জিনিসটাই তার কাছে খুবই অন্যরকম লাগলো। মনে হলো যে একদম তার থেকে বেশ 15-20 ফিট দূরে হবে একটা ঘোড়া বের হয়ে আসছে কালো রঙের, এবং তার উপর একটা আরোহী বসা যার মাথা নাই। ম্যাথিউ চাচা প্রচন্ড ভয় পেয়েছেন, তিনি আসলে বুঝতে পারলেন যে এটা কোন প্যারানর্মাল এক্সিস্টেন্স, এটা আসলে হইতে পারে না, নর্মালি মানুষ এত রাতে তার সাথে যোগ করার জন্য কেউ এইসব প্লে করবে না, আর এই জায়গাটা আসলে এক্সট্রিমলি হন্টেড। তিনি বুঝতে পারলেন ভয়ে তার আত্মা শুকায় গেছে, তিনি বিড়বিড় করে তার নিজস্ব যেই তিনি কিছু স্টাডি করতেন বাইবেলের কিছু শ্লোক তিনি বিড়বিড় করে পড়তে পড়তে তিনি পেছন দিকে ফেরা শুরু করলেন। ফিরে তিনি হাঁটা শুরু করলেন এবং মাঝে মাঝে চোখ বন্ধ করে তিনি কিন্তু ঘোড়ার শব্দ শুনছেন, মনে হচ্ছে তার পেছনে ঘোড়া আসতেছে, ছুটে না হেঁটে আসতেছে এবং ফোঁস ফোঁস শব্দ ফেলতেছে। এবং তিনি যে আসতেছেন তিনি বিড়বিড় করে তার বাইবেলের শ্লোকগুলো পড়তেছেন আর হাঁটতেছেন আর চিন্তা করতেছেন যে এটা এক্সিস্ট করে না, আমার পিছনে কিছু নাই, আমার পিছনে কিছু নাই, আমি এমনি আসতেছি, কিছু নাই, এই চিন্তা করতেছেন না তিনি হাঁটতেছেন। তো চোখ বন্ধ করে তিনি হাঁটতে হাঁটতে একবার তিনি একেবারে কঠিনভাবে চিন্তা করলেন যে সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করো, আমি ভুল জায়গায় আসছি, আমার আসা ঠিক হয় নাই আর আমি এইসবের কোনো কিছুর দ্বারা প্রভাবিত হইতে চাই না, এ বলে তিনি প্রার্থনা করলেন। এবং প্রার্থনা করার সাথে সাথে তিনি দুই হাত চেপে ধরে প্রার্থনা করতেছিলেন। যখন তিনি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এই প্রার্থনা করলেন তখন তার কাছে হঠাৎ মনে হলো যে পেছনে ঘোড়ার শব্দটা নাই। তো তিনি হেঁটে বের হয়ে আসছেন, যেখানে সে দেখলেন একটা গেটের কাছে তিনি চলে আসছেন এবং তিনি গেটটা দেখতেছেন অন্ধকার, গেটের মধ্যে কোনো আলো নাই, মানে গেটের মানে এই পাশে কোনো আলো নাই। তিনি পেছন ফিরলেন একবার, না চাইতেও পেছন ফিরছেন, পেছন ফিরে দেখতেছেন দূরে ম্যানশনটার অবয়ব হালকা দেখা যায় কুয়াশায়, একটুখানি একদম মনে হচ্ছে ভৌতিক একটা অবকাঠামো দাঁড়ায় আছে এখানে, মানে খুব ভুতুড়ে ভাবে দাঁড়ায় আছে জায়গাটা এবং কুয়াশায় ছাওয়া। তিনি দ্রুত হেঁটে চলে আসলেন দরজার দিকে, চিন্তা করলেন তাকে যদি কোনো গার্ড থাকে যদি আটকায় তিনি বলবেন যে আই এম মিসিং, আই ওয়াজ মিসিং, আমি আই ওয়াজ লস্ট, হ্যাঁ এরকম ভাবে তিনি বলবেন যে আমি এখানে হারাই গেছিলাম এবং আমি ঘুমাই গেছিলাম, এরকম কিছু বলবেন। তিনি চিন্তা করে তিনি হেঁটে গেছেন, দরজার কাছে গিয়ে দেখলেন কোনো গার্ড নাই, খুবই আজব ব্যাপার, দরজাটাকে শেকল দিয়ে পেঁচানো, তালা মারা। তিনি অনেক চিন্তা ভাবনা করে আস্তে করে পাশ থেকে বেয়ে ওঠার চেষ্টা করলেন এবং বেয়ে উঠে তিনি যখন দরজার উপরে উঠে গেছেন, মানে ওই উপরে মানে পড়ে যাবেন, লাভ দিবেন, তখন তিনি যখন উপরে উঠে লাভ দিবেন এই সময় তিনি ঠিক তার ঘাড়ের পিছনে হাসির শব্দ শুনলেন, সেই যে ওই মহিলা হাসছিল সেরকম, এই শব্দ শুনে তিনি লাভ দিয়ে পড়লেন ওই পাশে কেঁপে উঠে। এবং তিনি খেয়াল করলেন যে তার সামনে যে দরজাটা এটার মধ্যে মানে মূল যে ফটকটা, ফটকটার মধ্যে কেউ জোর একটা ঝাঁকি দিছে, ঝনঝন করে শব্দ হলো পুরো গেটটাতে, একটু লোহার গেট কিন্তু ঝনঝন করে শব্দ হলো। তিনি ওই পাশে পড়ে তিনি মানে মাটিতে একবার গড়ায় গেছে, গড়ায় যেয়ে তাকায় দেখলো দরজাটা নড়ে উঠছে আর হাসির শব্দ এখন আর নাই। তো প্রচন্ড ভয় পেয়েছেন তিনি ওখান থেকে দৌড়ানো শুরু করলেন, দৌড়ায় একটা রাস্তা সামনে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দৌড়ায় দৌড়ায় তিনি সামনে গেলেন, এখন পুরা নীরব রাস্তা, কোনো মানুষজন কিচ্ছু নাই। অনেক দূর তিনি দৌড়ায় যে একটা মেন রাস্তায় উঠলেন, উঠে তিনি দেখলেন যে এই জায়গায় কিছু গাড়ি হঠাৎ হঠাৎ যাচ্ছে। তো ওইখান থেকে তিনি আস্তে ধীরে হেঁটে গিয়ে পরে একটা স্টেশনে, গ্যাস স্টেশনে থামলেন, সেখান থেকে কফি খেলেন। খুব আশ্চর্যজনকভাবে তিনি খেয়াল করলেন তার যে দুই হাতের মধ্যে মনে হচ্ছে কয়েকটা নখের আঁচড়, পুরো দুই হাতে, হাতের মানে এই যে কবজির থেকে নিচ পর্যন্ত হাতের আঁচড়, নখের আঁচড়। পকেটে হাত দিয়ে দেখলেন তার যেই পকেট ওয়াচটা ছিল ওইটা কিন্তু অনেক পুরনো, তার মানে তিনি কালেক্ট করছিলেন একটা অ্যান্টিক স্টোর থেকে, যে পকেট ওয়াচটা নাই, পকেট ওয়াচ গায়েব। তার দুই হাতে অনেকগুলো আঁচড়। তাকে গ্যাস স্টেশনে যে ছেলে দেখলো সে তাকে বলল যে তোমার গালের মধ্যে কে এইভাবে আঁচড়াইছে? তো তিনি বললেন মানে কি বলো, বলে যে হ্যাঁ তোমার গালে তো আঁচড়ের দাগ শুধু। তো তিনি মানে গালে হাত দিয়ে তখনই জ্বলনি অনুভব করলেন। তো তিনি বললেন যে মে আই ইউজ ইউর রেস্টরুম? তো সে বললেন হ্যাঁ শিওর। রেস্টরুমে গেলেন যে দেখলেন যে তার গালে বেশ গভীরভাবে আঁচড় কাটা। তো তিনি সেখান থেকে ওই দোকান থেকে তিনি সেই কি আর করবেন, ওখানকার হাইড্রোজেন পারক্সাইড নিয়ে তিনি জায়গায় লাগালেন, লাগায় তো ওই ছেলেটা তার দিকে খুব অদ্ভুতভাবে তাকায় আছে। তো তিনি তাড়াতাড়ি ওখানে লাগায় তিনি ওখান থেকে আস্তে ধীরে বললেন যে আমি একটা ক্যাব কল করতে চাই, বলে তাদের যে বললো যে লোকটা ছেলেটা বললো যে ইউ হ্যাভ টু ইউজ দ্য পে ফোন, কারণ সেই ছেলেটা তাকে ইউজ করতে দিবে না তাদের ফোন। তো তিনি কারণ তাকে সন্দেহজনক লাগতেছিল, আসলেই তিনি খুব সন্দেহজনক অবস্থায় ছিলেন। তো তিনি ওখান থেকে পে ফোন থেকে ক্যাব কল করে তিনি চলে যান তার যেই তারা যেই হোটেল থেকে আসছিলেন সেখানে। তো ওইখানে যে তিনি শোনেন যে তাকে নাকি খুব খুঁজছিল তাদের ট্যুরের লোকরা এবং একটা পর্যায়ে তারা গিভ আপ করে, তারা মনে করে যে তিনি ওখান থেকে চলে আসছেন অ্যান্ড তিনি হয়তো চলে আসছেন। তো হোটেলে এসেও তাকে না পেয়ে তারা খুব টেন্স ছিলেন, তারা চিন্তা করছিলেন মিসিং হিসাবে তাকে রিপোর্ট করবেন, তারা পুলিশ স্টেশনে মিসিং হিসাবে রিপোর্ট করবেন, কারণ সে তিনি কিছুই জানান নাই সেখানে, কিছু না জানাই গেছেন। তো তিনি বললেন যে না আমি আসলে ওখানে ঘুমায় গেছিলাম, আমি এরকমভাবে আমার এই ব্যাপার। তো তারা জিজ্ঞেস করলো যে তোমার এই যে গালে এরকম হয়েছে কেমনে, সে বলছে আই ডোন্ট নো, স্ট্রেঞ্জ, আমি এখন ঘুমাচ্ছিলাম। এবং তিনি নির্দ্বিধায় তার সাথে যারা ছিল তাদেরকে বললেন, তিনি যে ইচ্ছাকৃতভাবে হারাইছিলেন এটা বলেন নাই, বাট তিনি হারায় যাওয়ার পর তিনি ফিরে আসার আগে কি কি দেখছেন, কি কি এক্সপিরিয়েন্স করছেন এগুলো বললেন। সবাই খুব ভয় পেয়েছে, কারণ সবাই তো স্পুকি ট্যুরের জন্য সেখানে গেছিল। তো এর মধ্যে দু একজন বললো যে ইউ নো আই উইশ আই কুড হ্যাভ বিন উইথ ইউ। তো তিনি বললেন যে হ্যাঁ গেলে তো ভালোই হইতো, বাট এরকম কিছু কি একাধিক মানুষ থাকলে হইতো কিনা আই ডোন্ট নো। যাই হোক, তিনি ওখান থেকে আসেন এবং এইটাই হচ্ছে ওই জায়গা সম্বন্ধে তার এক্সপিরিয়েন্স ম্যাথিউর চাচার। এবং তিনি এটা পরবর্তীতে ম্যাথিউরাও জানছে শুনছে, এবং তারা ব্যাপারটা তারা খুব অন্যভাবে দেখে যে আসলেই তাদের যেই প্লেসেসগুলো আছে যারা যেগুলো আসলে হন্টেড, এবং টাইম আফটার টাইম যেখানে অনেক মানুষ থাকছে যেরকম ঘটনা শোনা গেছে সেসব জায়গায় যে আসলেই কিছু কিছু ব্যাপার ঘটে, এটা কিন্তু আসলে তারা বলছে যে হ্যাঁ তারা এটা বিশ্বাস করে। তো এই ছিল ম্যাথিউর কাকার ঘটনা, যেটা আমি যে ছদ্মনাম রিপন ওনার ইসে শেয়ার করলাম, আর আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এখন আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরও একটি ঘটনা নিয়ে। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আর যারা ফেসবুকে আহমেদ বাবু পেজে গিয়ে আমাদের থার্সডে নাইট ফিয়ার শুনছেন, তারা কাইন্ডলি পেজটিকে ফলো করবেন এবং আমাদের অদ্ভুতরে পেজটিকে ফলো করবেন। আমাদের একটি গ্রুপ আছে ফেসবুকে, অদ্ভুতরে গ্রুপ, সেটাকে জয়েন করে ফেলবেন। সেটাতে জয়েন করলে আপনারা আমাদের সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন। আর যদি প্যাট্রিয়নে যান, আমাদের অদ্ভুতরে প্যাট্রিয়নে, সেখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই থার্সডে নাইট ফিয়ারগুলো একেবারেই অ্যাড ফ্রি অবস্থায় আমাদের ফ্রি মেম্বারশিপের আন্ডারে। আর মেম্বারশিপ জয়েন করলে পেয়ে যাবেন আরও অনেক কন্টেন্ট। তাহলে আমি ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য তৃতীয় ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বিপ্লব ভোলা থেকে। এবং বিপ্লব তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি বিপ্লবের পাঠানো ঘটনায়। 2016 সালের কথা, বিপ্লব তখন HSC পাস করেছেন। বিপ্লব প্ল্যান করছিলেন তিনি ঢাকায় চলে আসবেন, পড়াশোনা করবেন, মানে হায়ার স্টাডি করবেন, ইউনিভার্সিটিতে স্টাডি করবেন, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো সেভাবে প্রিপারেশন নিচ্ছিলেন। এর মাঝে তার বন্ধু ছিল ঢাকায়, তাদের সাথে কথা হচ্ছিল। তার বন্ধুরা বলছিল যে সে আসার আগে তার একবার বেড়াতে যেতে চায় বিপ্লবদের এলাকায়। তো বিপ্লব বললেন যে ঠিক আছে চলে আসো। তো সেরকম একটা প্ল্যান করে একদিন তার দুই বন্ধু নয়ন এবং সাগর চলে আসলো তাদের এলাকায়। তো বিপ্লব তাদের নিয়ে ঘোরাঘুরি করলেন, তার এলাকা দেখালেন, বেশ সুন্দর জায়গা, বিপ্লবদের বাড়ি যেখানে ছিল খুব সুন্দর। তো সেটা দেখালেন, সেখানে তারা দু একদিন ঘুরলেন ফিরলেন। তো তারপর বন্ধুরা প্ল্যান করলেন বিপ্লবের নানা বাড়ি যাওয়ার। তো বিপ্লবের নানা বাড়িটা আরেকটু দুর্গম অঞ্চলে, যেখানে চর বেশি সেই জায়গায়। তো বিপ্লব নানা বাড়িতে কথা বলে তাদের সাথেও মানে মেক শিওর করলেন যে তিনি বন্ধু নিয়ে আসবেন। তো তারপর তিনি চলে গেলেন সেখানে বন্ধুদের নিয়ে। তো তিনজনে খুব খুশি যেখানে গেছেন, জায়গাটা চর এলাকা, খুব সুন্দর, খুব ন্যাচারাল এনভায়রনমেন্ট এন্ড সবকিছু। তো ওইখানে কি করবেন এইসব নিয়ে গল্প করছিল নয়ন আর সাগর বিপ্লবের সাথে, যেখানে আমরা কি করব, মানে কিভাবে সময়টা কাটাবো তাদের ওখানে থাকার প্ল্যান দুই দিনের। তো বিপ্লব বলল যে আমরা একটা কাজ করতে পারি, আমরা রাতের বেলা চরে গিয়ে ক্যাম্পিং করতে পারি, অনেক চর আছে ওইখানে, একদম গহীন জায়গা। তো একটু কনফিউজ হয়ে গেল নয়ন আর সাগর যে ওইখানে গেলে আবার রাতের বেলা কিছু হবে না, তো মানে সব সেফ। তো বিপ্লব তাদের অ্যাসিওর করলেন যে না কোনো সমস্যা নাই, তিনি আগেও গিয়েছেন তার এলাকার বন্ধুদের নিয়ে, মামাদের সাথেও গিয়েছেন, তো কোনো সমস্যা হয় না, ওখানে গিয়ে বারবিকিউ করেন তারা, একটা মানে ক্যাম্প করেন, থাকেন রাতের বেলা, বেশ ভাল লাগে। তো বললেন বন্ধুদের যে না কোনো সমস্যা নাই, সব ঠিক থাকবে, কোনো অসুবিধা নাই। তো বন্ধুরা বললেন যে আচ্ছা ঠিক আছে। তো ওইভাবেই সবকিছু তাদের প্ল্যান হইল। আর বিপ্লব তার ছোট কাজিনদের দিয়ে কেনাকাটা করালেন, এই যে যা যা লাগে আর কি, মুরগি, তারপর চিপস ইত্যাদি ইত্যাদি, এগুলো সব রেডি করলেন। চিন্তা করলেন যে রাতের বেলা তারা যাবে, মানে সে আর তার দুই বন্ধু, ছোট কাজিন যেতে চাইছিল, তারা না করে দিতে বলে না তোলে নিব না। তো ওখানে গিয়ে তারা বসবে চরের মধ্যে একটা জায়গায়, সেখানে ক্যাম্প করবে, তারপর খাওয়া দাওয়া হবে, রাতের বেলা আড্ডা হবে, আর পরদিন তারা ব্যাক করে চলে আসবে সকালে। তো ওইভাবে সবকিছু প্ল্যান করে সময় মতো তারা সব রেডি করলো। তার কাজিন তাকে বারবার বললো যে আমারে নিলে না, এটা খারাপ করলা, আমারে নিলে ভালো হইতো। সে বললো না তোর বাপ মা দিবে না যাইতে, অসুবিধা নেই। তো সবকিছু প্ল্যান করে তারা সুন্দর করে উঠে বসলো। তার মামার নৌকা ছিল, ওই নৌকাতে করে চরের দিকে রওনা দিল। তো তখন জোয়ার লাগছে, খালে বেশ পানি, খুব সুন্দর টলটলা পানি, এর মধ্যে নৌকাতে উঠে বসে নৌকা বাওয়া শুরু করলো বিপ্লব। আর সাগর আর নয়ন তারা নৌকা বাইতে পারে না তেমন, তারা জাস্ট বসে আছে, তাকায় আছে, বইটা আছে আরেকটা, তারা চিন্তা করছে যদি প্রয়োজন হয় তারা বাইবে। তো তারা বারবার জিজ্ঞেস করতেছে বিপ্লবকে যে এই নদীতে উঠলে কি তুই বাইতে পারবি। বিপ্লব বলছে আরে তুই রিল্যাক্স, চুপচাপ বসে থাক, এত চিন্তা করিস না, দেখ আশেপাশে কি সুন্দর, উপভোগ কর। তো তারা তিনজনই দেখতেছে যে সুন্দর চাঁদের আলো পড়ছে এবং খালটা তো বেরোচ্ছে, খালের দুই পাশে গাছগাছালি, তো সেই চাঁদের আলো এসে গাছগাছালিতে পড়ে সেই গাছের ছায়া পড়তেছে পানিতে, আর মাঝখানে টলটলা জায়গাটা চাঁদের আলো পড়ছে, খুব সুন্দর লাগতেছে। মনে হইতেছে এই রাতের যে খালের পানিতে সেখানেও এই গাছের একটা ছবি তৈরি হয়েছে, আর মাঝখান দিয়ে সুন্দর করে একটা জ্যোৎস্না রেখা চলে গেছে, যাই হোক অসাধারণ একটা দৃশ্য। তো খুব ভাল লাগতেছে, নয়ন সাগর তাদের কাছে খুবই ভাল লাগতেছে, বিপ্লবেরও খুব ভাল লাগতেছে, ক্লোজ দুইজন ফ্রেন্ড আছে সাথে। তো যাই হোক নৌকা বাইতে বাইতে তারা একসময় বের হয়ে আসলো নদীতে। নদীতে এসে তো একদম খোলা বাতাস, মানে দমকা বাতাস বাড়ি মারল, অনেক সুন্দর একটা পরিবেশ, তো সবাই বেশ খুশি। কিন্তু নয়ন আর সাগর একটু কনফিউজ যে বিপ্লবকে বারবার বলতেছে তুই কি যাইতে পারবি চর পর্যন্ত, আরে চুপ থাক, চুপচাপ বসে থাক, বলে আমরা কি হেল্প করবো বাইতে, বলে প্রয়োজন হলে বলবো না, অসুবিধা নাই, এখন বসে থাক। তো বিপ্লব নিজেই বেয়ে বেয়ে চলতেছে খুব সুন্দর, এর মাঝে গল্প করতেছে তারা, গল্প চলতেছে, ঢেউ একটু বাড়ছে, নৌকার একটু দুলনি বাড়ছে, যাই হোক এইভাবে করে যেতে যেতে দূরে দেখা গেল সেই চর, যে চরটাতে তারা যাবে। খুব সুন্দর পরিবেশ, গাছ গাছালি দেখা যাচ্ছে একদম চারিপাশে ঘিরে আছে, ওই পাশে চরের একটা অংশ পুরো খোলা। তো বিপ্লব ওই নৌকা বাইতে বাইতে চরের দিকে নিয়ে আসলো, তো বললো যে তোদের যদি এত শখ থাকে তাহলে এখন বইটা মার, কিভাবে মারবি বলে দিয়েছে, তো বলে দেয় যে এইভাবে করে বইটা পাইবি তাহলে আরো তাড়াতাড়ি আমরা পৌঁছা যাবো। যাই হোক সুন্দর ভাবে বইটা তুলে নিল সাগর, নিয়ে সেও বইটা মারতে থাকলো। তো বইটা বাইতে বাইতে একদম কাছে চলে আসলো চরের, এখানে ক্যাচ করে নৌকা বিঁধলো, আর নেমে তিনজনে মিলে নৌকা টেনে আরো উপর উঠায় নিল, নিয়ে তাদের নৌকা বাঁধলো, ওই যে খুঁটি দিয়ে বাঁধলো বেঁধে শক্ত করে, বললো যে এইবার চল। তো চরে নেমে তো খুব খুশি, নয়ন আর সাগরের কাছে খুবই খুশি লাগতেছে, মানে একদম একটা জায়গা পুরা খোলা, অনেকখানি খোলা জায়গা, দূর দিয়ে দেখা যাচ্ছে যে গাছ গাছালি একদম, আর বাতাস শোঁ করে যখন বইতেছে শোঁ করে একটা শব্দ হইতেছে, মনে হচ্ছে কেউ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো খুব এনজয় করলো তারা, তারা বললো যে দোষ চোস জায়গা, আর দূরে তাকায় দেখতেছে যে ওখানে অনেক বড় বড় গাছ আছে, ভেতরে জঙ্গলের মতো ওই জায়গাটা আরো ভিতরের দিকে। তো বলে আমরা এখানেই থাকবো, বিপ্লব বলতেছে আমরা আর ওইখানে ভিতরে যাব না, আমরা এই কাছাকাছি জায়গায় থাকবো। তো ওখানে তাদের যা যা জিনিস ছিল বের করলো, বিপ্লবের মামার ওখান থেকে একটা তাঁবুর মতো ছিল সেটাও নিয়ে আসছে বিপ্লব, মোটামুটি আর কি পুরানো, অনেক পুরানো একটা তাঁবুর মতো, বেশ বড় কিছু না, বাট ওখানে চাইলে তারা বসতে বসতে পারবে আর কি। তো সবকিছু সেট আপ করলো, বসে দুইজন তিনজন একটু গল্প করলো, হাঁটাহাঁটি করলো, তারপরে যখন নাকি একদম চাঁদ উঠে গেছে, চাঁদটা বেশ বড় হয়েছে, আলো পড়ছে, তো বললো আমরা এখন বারবিকিউ আয়োজন করি। যাই হোক তিনজনে মিলে ওইখানে ই করলো, সবকিছু রেডি করলো, ওই তাদের জিনিসপত্র যা নিয়ে আসছিল, গ্রিল মানে কি ওটা প্রফেশনাল কোনো গ্রিল না, বাট একটা গ্রিল বানানো আর কি, ওটা যে করতে পারে তারা, তো সেটার সাথে তাদের যে নিয়ে আসা চিকেন সেগুলোতে ম্যারিনেট করে নিয়ে আসছে, খুলে তারা ওখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করলো, কাঠ টাঠ দিয়ে এরকম করে, তারপর শুরু করলো তাদের বারবিকিউ। তো বেশ ভালো লাগতেছে তাদের কাছে, সুন্দর একটা ঘ্রাণ হয়ে গেছে চারপাশে এই বারবিকিউর ঘ্রাণ, আর আশেপাশে খোলা জায়গা দেখা যাচ্ছে, পানি দূরে চিকচিক করতেছে চাঁদের আলো পড়ে, আর দূরে নৌকা দেখা যাচ্ছে এরকম। তো খুব এনজয় করতেছে তারা, এরকম করতে করতে তাদের বারবিকিউ রেডি হয়ে গেল, তিনজনে বসে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পর গল্প গুজব চলল অনেকক্ষণ, অনেকক্ষণ গল্প গুজব করে তিনজনে বললো যে এক কাজ করবো, রাত্রে ঘুম আসলে, বিপ্লব বলতেছে এক কাজ করি, আমি যে নৌকায় ঘুমাই, নৌকার মধ্যে এরকম ইয়ে আছে, বেডিং আছে, আমি যে ঘুমাই, তোরা দুইজন এইখানে থাক, এই যে ছোট্ট তাঁবুর মতো যে বানাইছে বলে এখানে থাক, চাদর টাদর তো নিয়ে আসছি। তো তারা বলে যে না না না, আমরা তিনজন এখানে থাকবো, আচ্ছা যেভাবে হোক একসাথে থাকবো, অসুবিধা নেই, আর ঘুম আর কি, শেষ রাত্রাতে একটু ঘুম আসবে। তো তিনজনে ওই যে তাঁবুর মতো যেটা বানাইছিল ওইটারে আরো সুন্দর করে গোছাইলো, গোছায় টোছায় ওই নৌকার মধ্যে টুকিটাকি বেডিং ছিল ওগুলো এনে বিছাইলো, বিছায় ওই শুয়ে আচ্ছ গল্প করতেছে, আর ওই ইসের পাশে যেখানে তারা ওই গ্রিল লাগাইছিল ওই জায়গাটাকে সরায় ফেলছে, ওখানে পাশ দিয়ে একটু ওই ইট টাইপের দিয়ে দিছে, ওই জায়গায় আগুন জ্বলতেছে আর কি, হালকা টিমটিমে আগুন জ্বলতেছে, ওই আগুনটা জ্বলাতে তাদের কাছে ভালো লাগতেছে, একটা ক্যাম্প ফায়ার টাইপের। আর গাছপালার ভেতরে দেখা যাচ্ছে অন্ধকার। এখান থেকে নয়না সাগর দেখতেছে যে জায়গাটা অন্ধকার, আর এই বাতাস যখন বইতেছে শোঁ শোঁ করে একটা শব্দ হইতেছে ওই পাশে, ওই পাশে কিছু এরকম নলখাগড়ার বনের মতো আছে পানির উপরে, ওই দিক দিয়ে একটা খালের মতো ঢুকে গেছে ওই জায়গায়, তো ওখান দিয়ে বাতাস আসতেছে এবং বাতাস শব্দ হচ্ছে একটা, মানে খুব মানে অন্যরকম একটা পরিবেশ। চাঁদটা আবার হেলে গেছে একদিকে, একটু ডিফারেন্ট কালার ধারণ করছে। তো গল্প করতেছে আটশোয়া হয়ে তিনজনে, বিভিন্ন কথাবার্তা নিজেদের এক একটা ঘটনা বলতে বলতে হঠাৎ করে সাগর বলল যে আমার একটু পেটে চাপ পড়ছে, আমাকে যেতে হবে, মানে তার পেটে একটা প্রেশার আসছে, সে বললো আমাকে যেতে হবে। হেনে কেমনে কি? তো তখন বিপ্লব বলতেছে কেমনে কি মানে হেনতে যা ওই সোজা যে ওই দেখছোস ওই দূরে দেখা দেয় বলে ফাঁকা জায়গাটা, কোনো ঢোক ওখানে ঢোক, টর্চ লাইটটা নিয়ে যা ওখানে ঢোক, ওখানে যে কোন একটা ভালো জায়গা বেছে আড়ালে তোর কাজ সার সেরে চলে আয়। তো তাকে টুকিটাকি যা যা দেওয়ার দিয়ে দেয়, ওখানে ওই যে ই নিয়ে আসছিল, টিস্যু পেপার নিয়ে আসছিল, পানি নিয়ে আসছিল বোতলে দিয়ে দেয়। তো সাগর এগুলো নিয়ে আস্তে করে হেঁটে চলে যায় ওই জায়গায় জঙ্গলের ভেতরে। আর ওরা দুজন গল্প করতেছে, নয়ন আর বিপ্লব দুজন গল্প করতেছে, সাগর ফ্ল্যাশ লাইট মারতে মারতে যাচ্ছে। তো সাগরের কাছে নাকি বেশ ভালো লাগতেছিল হাঁটতে, একা হয়ে গেছে যখন ওরা দুজন অনেক পিছনে, সে হেঁটে যখন ওই গাছগাছালির ওই ফাঁকা জায়গা একটু জঙ্গলা জায়গাটা দিয়ে ঢুকতেছে, তার কাছে বেশ ভালোই লাগতেছিল, মানে একটা শব্দ সে এনজয় করতেছে বনের। তো চিন্তা করতেছিল যে আমি আমার কাজ সেরে আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তারপরে একটু একা হাঁটা চলা করবো, দিক দিয়ে একা বেশ ভালো লাগতেছে। তেরম চিন্তা করতে করতে সাগর চলে গেল ওই গাছপালার মধ্যে। এখন সে এমন একটা জায়গায় যে তার চারপাশে মোটামুটি গাছপালা আছে, মানে একটু আড়াল, মানে বন্ধুদের কার দেখা যাচ্ছে না, এদিকে নীরব। এবং সে পাতার পা দিয়ে ফেলতেছে, সামনে পাতা শুকনো পাতার মধ্যে পা খসখস করে পড়তেছে। তাকে বিপ্লব বলছিল সাবধান, সাপ টাপের মধ্যে পাড়া দিস না বা লাইট ভালো মতন মেরে যাইস। তো সে ওই ফ্ল্যাশ লাইট মেরে মেরে যাচ্ছে, দেখতেছে শুকনো পাতার মধ্যে পাড়া দিতে দিতে গাছ আছে, এক জায়গায় দেখলো সে একটু মানে একটু ঝোপের আচ্ছাদন আর কি, একটা গাছ এরকম উঠে গেছে ওই জায়গায়, একটু ঝোপ টোপ আছে এরকম। তো সে ভালো মতো ফ্ল্যাশ লাইট মেরে তার মতো সে লাইটটা নিভাই দিল, নিয়ে তার মতো সে তার কাজ করলো আর কি ওখানে। তো তার মোটামুটি নিজের কাজ শেষ, সে উঠে যাচ্ছে ওখান থেকে। উঠে যাওয়ার সময় হঠাৎ করে তার কাছে মনে হলো তার উপরে মাথার উপরে বেশ খানিকটা উপরে একটা মনে হচ্ছে আলোর মতো দেখলো সে। তো সে একটু চমকা উঠছে যে কেউ তার বন্ধুরা দুষ্টুমি করতেছে নাকি, বন্ধুরা তো অনেক রকম দুষ্টুমি করে, বন্ধুরা দুষ্টুমি করতেছে নাকি, উপরে আলো কেন? তো সে উঠে দাঁড়ায় তাকাইছে, তাকায় দেখতেছে গাছের উপরে আলো দেখা যাচ্ছে, গাছের উপর দিকে মনে হচ্ছে কোন ল্যাম্প বা কিছু জ্বলতেছে আগুনের মতো। তো চিন্তা করলো গাছের উপরে কে, এখানে কি গাছের উপরে মানুষ উঠছে? গাছটা কিন্তু বেশ মোটা বড় গাছ। একটু পর দেখলো ওই আলো যেটা দেখতেছিল সোর্স ওটা লাভ দিছে উপর থেকে আলোটা, গাছটা কিন্তু বেশ বড়, পাঁচ ছয় তলার সমান। তো ওখান থেকে যে লাভ দিয়েছে এসে তার থেকে প্রায় বিশ পঁচিশ ফিট উপরে একটা ডালের উপর ছপ করে আলোটা পড়ছে। এই আলোটা দেখে আসলে সাগর প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ এই আলোটা একটা মানুষের মতো আকৃতি, মনে হচ্ছে একটা আগুনের মানুষ এরকম, মানে মানে মানুষটার গাছ থেকে আলো বেরিতে সেরকম একটা মানুষের শেপ, কিন্তু আলোর এম আগুনের মতো আলো, লালচে আলো, এর মধ্যে কেমন জানি দাও 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 করতেছে। এটা দেখে তো সাগর প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ সে বুঝছে যে এটা তো আসলে মানে কোন ভালো জিনিস না, খারাপ কিছু। সে মানে এক সেকেন্ড ওয়েট না করে দৌড় দিছে। এখন দৌড়টা যে দিছে, সাগর দৌড়ানোর সময় কিন্তু দিক হারায় ফেলছে, যে সে যেদিক থেকে আসছিল সেদিক না, উল্টা দিকে দৌড় দিছে, মানে মানে দিক ঠিক নেই আর কি, অন্য আর একটা দিকে দৌড় দিছে। সে হাতে ফ্ল্যাশ লাইট ছিল, সে ফ্ল্যাশ লাইট মারতেছে, সামনে দেখতেছে গাছগাছালিগুলো এমনি বোঝা যাচ্ছে, কারণ আকাশে তো বেশ আলো ছিল চাঁদের আলো, এবং সেগুলো ওই গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে নিচে নামতেছে। গাছগুলোর অবয়ব বোঝা যাচ্ছে যে সামনে গাছ আছে, কিছু গাছ একটু মোটা কিছু চিকন, আবার ঝোপগুলা মনে হইতেছে একদম ডিপ ডার্ক, মানে চাঁদের আলো মোট কথা গাছের ফাঁক দিয়ে নামতেছে নিচে। এটাতে যতটুকু দেখা যাচ্ছে ফ্ল্যাশ লাইট মারাতে যেটা হচ্ছে তার আরো এলোমেলো অবস্থা হচ্ছে, কারণ লাইটটা উপর নিচে করতেছে আর গাছের মধ্যে পড়ে মানে আলোটা আরো কেমন জানি করে ফেলতেছে। তো সাগর বাতি নিভাই দিল, ফ্ল্যাশ লাইট নিভাই টাকায় ওই যে চাঁদের আলোতে ঝটটক গাছপালা দেখা যাচ্ছে ওর মধ্যে দৌড়ানো শুরু করলো। দৌড়েতে দৌড়েতে সে পিছন ফিরে তাকাইছে, তাকাই দেখতেছে ওই আগুনের মানুষটা গাছগাছালির ফাঁক দিয়ে আসতেছে, মানে সে একবার দেখতেছে এদিকে একবার ওদিকে, এবং প্রচন্ড ভয়ঙ্কর লাগতেছে জিনিসটা দেখতে। তো সাগর দৌড়ে বলেছিল দৌড়াই দিয়ে থাকলো, দৌড়াইতে দৌড়াইতে সামনে যে এক জায়গায় বেরোয় দেখে একটা পুকুরের মতো, এরকম একটা পুকুরের মতো জলাশয়ের মতো। তো সে ভয় পেয়েছে, সে মনে করছে যে এটা যেটা দেখছি ওটা তো মনে হচ্ছে আগুনের মানুষ, সে তো এখানে নামতে পারবে না, পুকুর তো পানি। তো সে করলো কি, সাগর সাঁতার পারতো ভালো, ভয়ে একে ভয়ে আর আরেকটা তার মাথায় আসছে যে ওইটা তো এখানে আসতে পারবে না, সে লাভ দিয়ে ওই জলাশয়ের মধ্যে পড়লো, পানির মধ্যে, পানির মধ্যে পড়ে সাঁতরানো শুরু করলো। পানিটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, সে সাঁতারানো শুরু করলো। মানে একটা অপরিচিত জলাশয়ের রাতের বেলা গাছপালার মধ্যে নামাটা কিন্তু বেশ ভয়ের, সাগর ওই ভয়টা পায় নাই। সে সাঁতরাতে সাঁতরাতে সে ওই জলাশয়ের মাঝখানের দিকটা পার হয়ে গেছে। পার হয়ে সে পেছন ফিরে তাকাইছে, আবার ভেসে আসে, ভেসে মানে পা দিয়ে প্যাডেল করতেছে, চুপচাপ ভেসে তাকায় আসে, মানে যেদিক থেকে দৌড়ে আসছে ওদিকে। ওদিকে চাঁদের আলো পড়ছে গাছগাছালির মধ্যে, এর মধ্যে সে দেখলো অন্ধকার কোণে সেই যে আগুনের মতো মানুষটা বেরোয় আসলো, এসে পানির মধ্যে ঝপাস করে পড়ল। পানির মধ্যে ঝপাস করে পড়ছে এবং সে দেখতেছে পানির মধ্যে ওইটার মনে হয় কোমর পর্যন্ত ডুবানো, আর উপরের দিকটা ঠিকই ওরকম আগুনের মতো জ্বলতেছে, ওইটা আসতেছে সামনে। সাগরের মানে আসলে আর কোনো সেন্স নেই, ভয়ে সে একদম কুকড়ায় গেছে। সে আবার সাঁতরানো শুরু করলো, মানে অপোজিট জায়গায় যে ওই পাশে বেরোনোর জন্য। তো কোনো মতে সাঁতরায় উঠে আবার দৌড়ানো শুরু করলো সে গাছপালার মধ্যে দিয়ে। দৌড়াইতে 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 সে আরেকটা ফাঁকা জায়গায় বেরিয়েছে এবং এখানে এসে দেখতেছে এই যেখানে যে জায়গাটা বেরিয়েছে ওটা একটা একটা বালিয়াড়ির মতো এরকম, মানে বালি ওটা নেমে গেছে পানির মধ্যে এবং পানি এসে ওদিক দিয়ে যাচ্ছে। সে আন্দাজ করতে পারলো মনে হয় কোমর পানি পর্যন্ত আসে এই জায়গায়। এটা কি খালের পানি না নদীর পানি সে বুঝতে পারতেছে না, বাট পানি একটা জলাশয়ের অংশ, তো সেই পানিটা প্রায় কোমর পর্যন্ত হবে বোঝা যাচ্ছে যেটা। এবং অনেক দূর গিয়ে ওইটা আবার উঠছে ওই পাশে বালির মতো, মানে অনেকটা ওই যে বালির সমুদ্রে পাড় যেরকম থাকে সেইভাবে উঠছে এবং সেখান থেকে অনেক দূর পর্যন্ত গেছে খাদার মতো। দূরে দেখতেছে সে এরকম অনেকগুলো কালো কিছু এরকম দাঁড়ায় আছে। তো কয়েক সেকেন্ড তাকে সে বুঝতে পারলো এগুলো গরু বা মহিষ এরকম কিছু হবে। তো সে ওইটা চিন্তা করে চিন্তা করলো যে ওদিকে যাই, কেননা ওই জায়গায় সে একটা ঘর দেখতে পাচ্ছে, একটা ঘর আছে, বড় একটা ঘর। তো সে লাভ দৌড়ায় যে সে পানির মধ্যে নেমে গেল। পানির মধ্যে নেমে গেছে কাদা, পানির তলে কাদা, তার প্রায় গোড়ালির থেকে বেশি কাদার তলে চলে গেছে। আর সে ঝপাস ঝপাস করে পানি সরাচ্ছে আর সামনের দিকে যাচ্ছে, আর পিছনে তাকাইলো হঠাৎ, পিছনে তাকায় দেখলো যে অনেকক্ষণ ওইটাকে দেখা যাচ্ছে না সেই যে জিনিসটা। তো সে একটু মানে সাহস পাইছে, ওইটাকে দেখা যাচ্ছে না দেখে সে সাহস পাইছে। সে তাড়াতাড়ি পা চালায় 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 ওই পানিটা পার হওয়ার চেষ্টা করলো। তো পানিটা পার হয়ে যখন সে আসছে তখন সে আবার শব্দ পাইল পিছনে ঝপাস ঝপাস পানির মধ্যে। সে তাকায় দেখছে কিছু একটা আসতেছে পানির মধ্যে দিয়ে, ওই মানুষের মতো সে, কিন্তু এইবার সে আগুনের মতো ইটা দেখতেছে না, দেখছে কালচে একটা অবয়ব পানির মধ্যে দিয়ে আসতেছে ঝপাস ঝপাস করে এবং মানুষ হিসেবে আকৃতি বেশ বড়। সাগর ভয়ঙ্কর রকম ভয় পেয়েছে, সে কোনো মতে দৌড়ায়, সে চিৎকারও করতে পারতেছে না। সে একবার চিন্তা করতেছিল বিপ্লব বলে চিৎকার করবে কিন্তু সে চিৎকার করার সাহসটা পাচ্ছে না। সে দৌড়ায় উঠে গেল ওই পারে, ওখানেও কাদা, কাদার মধ্যে গোড়ালি থেকে বেশি কাদার মধ্যে ঢুকে যাচ্ছে এবং সে কোনো মতে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে চলে আসলো একটু শক্ত জায়গায়। সেখানে দৌড়ায় দেখলো যে হ্যাঁ আসলে যা সে চিন্তা করছিল সেটাই, এটা একটা মহিষের ফার্ম আর কি, বাথান যেটা বলে। তো সে দৌড় দিয়ে ওই বাথানে ওখানে ঢুকে গেল, ওখানে বেড়া দেয়া, সে ওই বেড়ার মধ্যে দিয়ে সে এরকম ঢুকে গেল, ঘাট ঢুকায় এরকম ঢুকে গেল বেড়ার মধ্যে দিয়ে এবং অনেক মহিষ ওইখানে, ওই মহিষের মধ্যে যাচ্ছে। এখন মহিষ শব্দ করতেছে এরকম, মানে সে একটা অপরিচিত কিছু ঢোকাতে শব্দ করতেছে এবং নিজেরা গা গুতাগুতি করতেছে, এর মধ্যে দিয়ে সে যাচ্ছে সাগর। ভয়ে তার গা একদম কাঁপতেছে, সে একেবারে ফিল করছে যে তার পেছনে পেছনে ওইটা আসছে এবং সেইটাও এসে এই বাথানের মধ্যে ঢুকছে। এবং সে আরো বুঝতে পারলো, কারণ সে যখন এই যে মহিষের পালের অর্ধেকটা পার হয়ে আসছে তখন ওই পাশে ভয়ঙ্কর ডাক শুরু করলো প্রথম দিকের মহিষগুলা, মনের একটা ভয়ঙ্কর ডাক। তো সে দ্রুত যাচ্ছে, হঠাৎ করে পিছন ফিরে তাকায় দেখলো ওই পাশে মহিষগুলাকে কেউ মনে ধাক্কায় সরাই দিচ্ছে, দুই হাত দিয়ে যদি কেউ অনেক শক্তিশালী হাত দিয়ে এভাবে করে সরা দেয় সেরকম। তো সাগর মানে দৌড়াইতে দৌড়াইতে যে এই পাশের একটা বেড়া আছে ওই বেড়ার উপরে পড়লো, বেড়াটার উপরে পড়ে সে মানে এরকম পেট দিয়ে পড়ছে, পড়ে কোনো মতে ঘুরে ডিগবাজি দিয়ে ওই পাশে পড়ছে। সে দেখলো পেট চিড়ে গেছে, ওই ইলেকে মানে ছিঁড়ে গেছে তার পেটের দিকে। সে দৌড়াইতে দৌড়াইতে ওই যে ঘরটা দেখছে, ঘরটার মধ্যে যে ঘরটার সামনে দরজা ওটার মধ্যে জোরে জোরে কিল মারা শুরু করলো, বলছে এই কে আছেন, দরজা খুলেন, দরজা খুলেন ভাই, আমার ঢুকতে দেন, এই ভাই দরজা খুলেন বলতেছে, কেউ দরজা খুলে না, একদম নিরবতা শুনশান। আর সে ভয় পেতেছে কোন সময় এসে তাকে কিছু একটা ধরলো পিছন থেকে, সে জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে সে দুই হাত দিয়ে এরকম জোরে ধাক্কা দিল, এটা বেড়ার দরজা ছিল, দরজাটা একটা সরে গেছে। এই সময় ভিতর থেকে মানে ঘুম থেকে কে উঠছে, লাভ দিয়ে উঠতে বলছে কে কে এই কেরা কে এরকম বলতেছে। তখন সে বলতে ভাই দরজা খুলেন, ভাই দরজা খুলেন। তো দেখলো যে মানুষগুলা ভিতরে যারা ছিল তারা মনে হয় নিজেরা দুই তিনজন কথা বললো কি, তারপর উঠে গেল, উঠে দৌড় দিয়ে আসলো সামনে, এসে একদম দরজা খুললো, আরেকজন একটা দা নিয়ে তার গলার মধ্যে ঠেকায় দিল। সে বোধ হয় ভাই মেরেন না, মেরেন না, মানে মেরেন না ভাই, মেরেন না, আমি ভয় আসি ভয় আসি, আমারে ধরে ফেললো, আমার ধরে ফেললো। তারা বলতে কি ধরছে আপনারা, কে আপনি, এই কেটা, এই তুই কেটা, একদম বলতে তুই কেটা। সে বলতে ভাই আমি আমি এখানে এই যে চরে আসছিলাম, আমার আমার এখানে কি ধরতে আসছে ভাই, তো তারা বুঝতেছে না, তো একজন আবার কণ্ঠ শুনলো, মানে বয়স্ক মনে একটা কণ্ঠটা, বলে দাঁড়াও দাঁড়াও দেখি কি হয়েছে। তো তারা দেখলো যে হারিকেন জ্বালাইছে, এখানে হারিকেন জ্বালে, হারিকেনের আলো হইলো, আলো হওয়ার পরে আনছে, তো সাগরে দেখেই বুঝছে যে সে একটা ভদ্র মানুষ। তো তারা বললো যে কি আপনি এই মানে তুই তুমি এর থেকে আপনি আসছেন, আপনি কোথেকে আসছেন, কি ব্যাপার? সে বললো আমি আমার বন্ধুর সাথে চলে আসছিলাম, ওইখান থেকে আমার ওই আগুনের মতো ঈদ আপড়াই নিয়ে আসছে এখানে। তো ওই যে বয়স্ক যে মানুষটা ছিল উনি বললো ওনারা এদিকে দাও, এদিকে আসেন আসেন, এদিকে আসেন, নিয়ে আসলো। এনে ওই যে মাটির মধ্যে ই পাতা ছিল, যে শীতল পাটির মতো আর কি, সেটার মধ্যে বসতে দিল, বসতে দিল, বসেন ঠান্ডা হন, কি হয়েছে? তখন সে ঘটনাটা বলতেছে, তো তাকে পড়ে তোয়া পড়ে ওই বয়স্ক মানুষটা ফু দিল, দিয়ে বলে বসে থাকেন, আপনার আর বেরোনোর দরকার নাই, আপনার বন্ধুরা এসে নিয়ে যাইব আপনারে, বসেন। বসে ওদেরকে বললো এই তোরা ঘুমা যা, বাকি যে কয়েকজন উঠছিল দেখলো যে ওই পাশেই দাঁড়াটা আছে এগুলো নিয়ে, মানে আর এখানে যেহেতু চলে থাকে তাদের বিভিন্ন সমস্যা হয়, এর জন্য তারা হঠাৎ করে একটা মানে অপরিচিত মানুষ এভাবে আসাতে ভয় পেয়ে গেছে রাতের বেলা তারা। তো যাই হোক, ওই বয়স্ক মাস্টার বললো আপনি এখানে বসেন, দকালে শুয়ে থাকতে পারেন, এক পাশে খালি করে দিল শীতল, তাদের যে শীতল পাটি, শীতল পাটি এখানে, বললো যে এখানে শুয়ে থাকতে পারেন, চিন্তা করেন না, আর আপনার বন্ধুরা আসবো এসে নিয়ে যাবেন আপনারে, খুঁজতে খুঁজতে আইব এখানে, চিন্তা করেন না, বলে বৃদ্ধ তাকে বসতে দিয়ে বৃদ্ধ ওইখানে গেল, হারিকানটা কমাই দিল, একেবারে ডিম করে দিয়ে তিনি আবার শুয়ে পড়লেন। তো সাগর একেবারেই মানে বেকুব হয়ে গেছে, কারণ সে তো ভিজা, শরীরের মধ্যে ভিজা, পায়ের মধ্যে কাদা লাগানো, হ্যাঁ মানে ভিজা মানে কি মানে শুকায় যাচ্ছে পানিটা তার শরীরে, সে বসে আছে ওই শীতল পাটির উপরে পাই দিয়ে। ওই বৃদ্ধ লোক বা ওনারা মনে অনেক পরিশ্রম করছে এখানে, হয়তো এই যে মহিষের বাথান দেখছে, হয়তো মহিষ পালন করেন তারা, তারা হয়তো প্রচন্ড টায়ার্ড, তারা আসলে এরকম জেগে থাকতে পারতেছে না, তার ঘটনা শুনেও তাদের মধ্যে খুব কিউরিয়াসিটি হয়নি, বুঝলো যে তাদের চোখে অনেক ঘুম, বৃদ্ধ লোকটা যাই হোক সে অনেক মায়া দেখাইছে, সেও শুয়ে পড়ছে। তো চুপচাপ বসে থাকলো, হারিকেনটা একদম ডিম করা, অনেকক্ষণ ধরে বসে আছে সাগর, তার কিছু করা নেই। সে ওইখানে ওই একটা খুঁটি ছিল, বাঁশের খুঁটিতে পিঠ দিয়ে দুই হাত দিয়ে হাঁটুর উপর দিয়ে সে মাথাটা ঢেকে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে কি হলো, আমি কোত্থেকে আসলাম, কি হলো, কি দেখলাম, এটা উদ্ভট, এরকম এক্সপিরিয়েন্স তো জীবনে আমি পাই নাই, বা সে এটা তার কাছে স্বপ্ন মনে হচ্ছিল, দুঃস্বপ্ন। অনেকক্ষণ বসে আছে, কতক্ষণ বসে আছে বলতে পারবে না, সাগরের ঘুম লেগে গেছে তার চোখ, চোখে ঘুম লেগে আসছে, সে মানে বারবার এরকম ই খাচ্ছে আর কি, মানে মাথাটা পড়ে যায় আবার উঠে বসে, সে ওখানে শোয় নাই আর কি, যেহেতু শরীরে শোয়ার মতো অবস্থা নাই, সারা শরীর ভিজে শুকাইছে, পায়ের মধ্যে কাদা শুকায় গেছে, তার ওই অবস্থা নাই, তো সে ঘুমানে, সে ওইভাবে হঠাৎ করে যে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে এরকম ঢুলে যায়, তখন উঠে আবার উঠে আবার সে এরকম শোয়। তো একবার এরকম তার মানে প্রায় ঘুম চলে আসছে, ডিপ ঘুমে চলে আসছে, সেই সময় হঠাৎ করে সে শব্দ শুনলো বাইরে বিপ্লবের কণ্ঠ ডাকতেছে, হ্যাঁ সাগর, হ্যাঁ সাগর, তুই কি এখানে? তো সাগর তাড়াতাড়ি এরকম উঠছে, উঠার পর চিন্তা করলো আরে আর আইসা পড়ছে, ওরা ওরা খুঁজতে খুঁজতে আসছে আমারে। তো সে এখন চিন্তা করছে ওরা ঘুমাইতেছে, বৃদ্ধ লোকটাও ঘুমাইতেছে, ওই লোকগুলো ঘুমাইতেছে, কারে কি ডাকবে, সে চিন্তা করলো দেখ আমি বের হয়ে যাই, ওনাদের কাছে ডাকার দরকার নাই, বের হয়ে যাই, দেখি যদি এখান থেকে যাওয়ার সময় পারি ওদের নিয়ে আসবো না, ওরা তাই সেই পড়ছে। চিন্তা করে সে আস্তে করে উঠে যায়, উঠে যায় ওই যে বেড়ার দরজাটা, ওনারা আসলে বেড়ার দরজা লাগায় নাই, মানে এরকম চাপায় সামনে এনে রেখে দিয়েছিল, এই কারণেই সাগর ওই সময় ধাক্কা দিয়ে অনেকটা খুলে ফেলতে পারছে। তো সাগর যে করে কি আস্তে করে, তাদের যাতে ঘুম না ভাঙে, সে আস্তে করে ওই বেড়ার দরজাটাকে একটু ফাঁক করে, ফাঁক করে নিজে ওই ফাঁক দিয়ে বের হয়ে যায়, বের হয়ে যায় আবার হাত দিয়ে টেনে দেয়, টেনে দিয়ে সে পেছন ঘুরে দেখতেছে কেউ নাই, মানে তাকে যে বিপ্লব ডাকলো সাগর সাগর বলে দেখে যে কেউ নাই। তো সে ওখান থেকে ডাকতেছে, একটু গলা নামাই ডাকতেছে, বিপ্লব, হ্যাঁ বিপ্লব আমি এখানে, এই তোরা কই? তো তারপর সে চিন্তা করলো আরে তাকে ডেকে সে যেহেতু সাড়া দেয়নি, ওরা কি চলে গেছে, এই টেনশনে সে তাড়াতাড়ি আবার ওই জায়গা থেকে নেমে, একটু উঁচুতে ছিল ঘরটা, ওই জায়গা থেকে নেমে সে হেঁটে সামনে গেল, তো এই দেখতেছে মহিষের বাথানের ওই জায়গাটা, তো সেখানে যে সে একটু জোরেই ডাকতেছে, এই বিপ্লব, বিপ্লব তোর আসস না গেছিস গা, এরকম বলে আরো সামনে যাচ্ছে। তো এইরকম বলতে বলতে যখন আরেকটু সামনে গেছে, দেখলো যে ওই বাথানের পাশে একজন বলতেছে এইদিকে এদিকে এদিকায়, তো সে সব বুঝলো যে হয়তো বিপ্লব ওখানে দাঁড়ায় আছে, তো সে হেঁটে ওইদিকে গেল, তো চলে গেছে, সে দেখতেছে কে জানি দাঁড়ায় আছে ওইখানে ওই বাথানের বেড়ার কাছে। তো ওইখানে যাওয়ার পরে সে দেখতেছে যে বোঝা যাচ্ছে না ওইখানে কে দাঁড়ানো, মানে একটা অবয়বের মতো দেখা যাচ্ছে কিন্তু বেশ লম্বা, এইটাতে ভয় পেয়ে গেছে সাগর, ভয় পেয়ে সে উল্টা দৌড় দিছে। তো দৌড় যখন দিতেছে হঠাৎ সে দেখলো যে মনে হলো বাতাসের মতো উড়ে আসলো কেউ, এসে তাকে এরকম ধরে দুই হাত তার বগলের তল দিয়ে উড়াই নিয়ে তাকে ফেললো ওই বেড়ার ওই পারে, বাথানের ভিতরে, বাথানের ভিতরে তাকে ফেললো, বাথানের ভিতরে সে পড়ে প্রচন্ড ভয় পাইছে, যে জায়গাটায় পড়ছে ওই জায়গাটা ফাঁকা, ওই জায়গায় কোনো মহিষ ফহিষ নাই, সে তাকায় দেখতেছে ওই যে কালো অবয়বটা আস্তে আস্তে আসতেছে, সেটাও বেড়ার এই পারে চলে আসছে, আস্তে আস্তে আসতেছে তার দিকে। সে ভালো মতো খেয়াল করলো চারটা কাইন্ড অফ মেঘে ঢেকে গেছে এর মধ্যে কালো একটা অবয়ব, এবং সেটার উচ্চতা হবে প্রায় 6 ফিট 6.5 ফিট এরকম, মানুষের মতো অবয়ব, কোনই নাই, মানে তার শরীরের কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কালচে ডার্ক, একটা পুরো একটা অন্ধকার ছায়ার মতো এরকম তার দিকে এগিয়ে আসতেছে। এবং প্রচন্ড ভয় পেয়েছে সাগর, প্রচন্ড ভয় পেয়েছে, কারণ তার দুই হাতের তলে যে ওই যে বগলের তলে যেখানে তাকে ধরে উঁচা করে ফেলছে তার ওই জায়গাটা জ্বলতেছে, একদম রীতিমতো জ্বলছে, মনে হচ্ছে ফসকা পড়ে গেছে এরকম। সে প্রচন্ড ভয় পেয়েছে। তো ওই জিনিসটা তার কাছে আসার আগে সে শব্দ পেল যে অনেকগুলা মহিষের ডাক, মহিষগুলা দৌড় দিয়ে অনেকগুলা সামনে চলে আসলো এবং এসে এরকম ফোঁস ফোঁস করতেছে মহিষগুলা, মানে তার নাক দিয়ে শব্দ করতেছে। আর ওই কালো অবয়বটা আস্তে আস্তে কাছে এসে এক জায়গায় দাঁড়ায় গেছে, মানে তার থেকে প্রায় 4-5 ফিট দূরে দাঁড়ায় আছে, ওইটা সামনে আসতেছে না মহিষগুলার এই ফোঁস ফোঁসানিতে, মহিষগুলা যে কাছে এসে ফোঁস ফোঁস করতেছে। এই সময় হঠাৎ করে সে একটা শব্দ পেল বাতাসে, ভোঁত করে শব্দ হয়েছে, মনে হচ্ছে কিছু একটা উড়ে আসলে, ওই যে কালো জিনিসটা যেখানে ছিল সেই জায়গায় একটা কিছু থপাস করে পড়লো। তো সে ভালো করে খেয়াল করে দেখে একটা দাঁ পড়ে আছে, এরকম দাঁ পড়ে আছে, আর পিছন থেকে শব্দ করলো কালা জানি, এই এই এরকম শব্দ করলো। তো সে তাকায় দেখলো যে ওই ঘরটা যে ওই ঘরের মধ্যে যে গেছিল সেই ঘরের ওখান থেকে মানুষ বেরিতেছে, তাদের হাতে হারিকেন আর মশাল, একটা মশাল জ্বালানো হারিকেন, এবং কয়েকজন দৌড় দিয়ে আসলো ওই দিক থেকে। এর মধ্যে সে বুঝতে পারলো যে ওই যে বৃদ্ধ লোকটা হচ্ছে সামনে, সেই মনে হয় ওই দাঁ ছুড়ে মারছে ওদিকে। তো ওই কালো জিনিসটা হুস করে এক সেকেন্ডে সরে গেল, এবং যাওয়ার সময় তার শরীরে টাচ লেগে গেছে। তো তার বাঁ হাতে টাচটা লাগার সাথে সাথে সাগর চিৎকার করে উঠলো, প্রচন্ড ব্যথা পেয়েছে, সে তার মনে হচ্ছে যে জ্বলে গেল জায়গাটা। তো চিৎকার করে উঠছে, চিৎকার করে উঠে সে তাকায় দেখতেছে তার চোখের সামনে সব ধোঁয়াটে হয়ে যেতেছে, মানে সে আর কিছু দেখতে পারছে না, আস্তে আস্তে সে দৃষ্টি হারাইলো, মানে সে বেহুশ হয়ে গেল আর কি। তো যখন হুশ ফিরছে সাগরে, তখন সে নিজের আবিষ্কার করছে যে ওই ভেতরে ওই যে বেড়ার ঘর, যে ওই বাথানের ভিতরে যে বেড়ার ঘরটা, ওইটার মধ্যে শুয়ে আছে সে পাটির উপরে, আর তার কাছাকাছি তার দুই বন্ধুর কণ্ঠস্বর শুনতেছে। সে তাকায় দেখে যে বিপ্লব বসা আর তার সাথে নয়ন দুজনে কথা বলতেছে, আর তাদের সাথে আর একটা লোক এসে কথা বলতেছে। কথাগুলাও তার কাছে স্পষ্ট লাগতেছে না, কেমন যেন অস্পষ্ট, সে ভয় পেতেছে, সাগর অনেক ভয় পেতেছে। তো সাগর তখন ওই তার মতো বলার চেষ্টা করলো, ডাকার চেষ্টা করলো বিপ্লব বলে। তো সাথে সাথে বিপ্লব বলে হুশ ফিরছে তাড়াতাড়ি আয়। তো আসার পর বলে, দোস্ত কি হয়েছে, তুই এখানে আসলি কেমনে, দোস্ত কি হয়েছিল তোর? তো সাগর তখন বলতে পারতেছে না, যে মানে তার কথা আটকায় যেতেছে, লাচা ঠিক আছে বলা লাগবে না, এদের কাছ থেকে শুনছি, তোরে বলে কিসে ধরছিল এখানে রাত্রেবেলা, কিসে দাবড়ায় আনছে তোরে, ওনারা নাকি ওখানে মানে পরে ছুটায় আনছে তোর ওখান থেকে। তো সাগর শুধু বলল আল্লাহ বাঁচাইছে, এতটুকু বলতে পারলো আল্লাহ বাঁচাইছে। তো যাই হোক, তাকে বন্ধু দুজন উঁচা করলো, উঁচা করে ঘাড়ে হাত দিয়ে নিয়ে আসলো ঘরের বাইরে। বাইরে এসে দেখতেছে রোদ, মানে একদম কড়া রোদ পড়ছে, আর এখান থেকে দূরে যে ওই যে জলাশয় এখানে তাদের নৌকাটা রাখা আছে। তো বললো পারবি ওখানে যাইতে? তো সাগর মানে মাথা নাড়তেছে, মানে পারবে। তো তারপরও তারা তাকে অনেক কষ্ট করে, দুই বন্ধু দুই ঘাড়ে দুই হাত ঘাড়ের নিচে দিয়ে নিয়ে যাচ্ছে, তার হাতে অনেক ব্যথা, বগলের নিচে ব্যথা, হাতের বাঁ হাতের এখানে ওই যে তার ওই যে ইটা লাগছে ওই জায়গাটা জ্বলে গেছে মনে হচ্ছে, এবং তার বন্ধুরা বলছে তার হাত এরকম ভাবেই কালো হয়ে গেছে কেন। যাই হোক, তাকে ওইভাবে নিয়ে নৌকায় নিল, নৌকায় নিয়ে তারা ফেরত আসলো। পুরা নৌকায় যতক্ষণ ছিল সাগর কিছুই বলল না ওদেরকে, মাথায় একদম ই করে শুয়ে থাকলো, ইসের উপর তার গায়ের উপর একটা চাদর দিয়ে দিল যাতে রোদ ওইভাবে না পড়ে। তো এক সময় নিয়ে আসলো তাদেরকে ওই ঘাটে, ঘাটে নিয়ে আসার পরে ওই বিপ্লবের মামা বাড়িতে নিয়ে গেল তাকে, তারা দুই বন্ধু টেনে টেনে নিয়ে সেখানে শোয়া, সে শুশ্রূষা করলো, গোসল করাইলো, দেখলো যে তার হাতের এক পাশে একদম কালচে হয়ে গেছে, যে জায়গাটা জ্বলে উঠছিল জায়গাটা পুরো কালচে হয়ে গেছে, কালশিটে যেরকম পড়ে মানুষের সেরকম কালশিটে পড়ছে, তার বগলের নিচে কালশিটে পড়ছে। তো সে ঘুমাচ্ছে, ঘুম আর ভাঙে না, তাকে ওষুধ খাওয়াইছে তারা, জাস্ট কোনো মতো একটু খাবার খাওয়ায়, সামান্য কিছু খাওয়ায়, গিলতেও পারে না ঠিক মতো, আবার ওষুধ খাওয়াইছে। খাওয়ার পরে বিপ্লব ওইখানে ডাক দিল, ওখানকার ডাক্তার আছে তাদের কাছাকাছি, ডাক্তার এসে দেখলো যে বলে কি হয়েছে তার, ওই হাতের কালশিটে জায়গাটা দেখা বলছে, এই জায়গা মনে হচ্ছে খুব হিট লাগছে তার, গরম লাগছে কোনোভাবে, কি হয়েছিল? তো বিপ্লবরা বলতেছে আমরা জানি না, ও তো এরকম বেরিয়েছে। তো ডাক্তার উদ্ভট দৃষ্টিতে তাকাইছে তাদের দিকে, মানে মানে তিনি এটা বিশ্বাস করেন না কিভাবে কি, তার কাছে মনে হচ্ছে অন্য কিছু। তো যাই হোক, বিপ্লবের নানাদের পরিবারের মোটামুটি ওইখানে প্রভাব ছিল, তো সুতরাং ওই ডাক্তার আর কিছু ওরকম বলেন নাই। তো বিপ্লবের নানা উনি খবর দিলেন ওখানকার যে মসজিদের হুজুরকে, তিনি আসলেন। তিনি এসে দেখলো, দেখে বলল যে এরকম এরকম ও ভয় পেয়েছিল মনে হয়, পুরো ঘটনা তো শুনতে পারি নাই, এরকম এরকম অবস্থা, তাকে ওরকম বাতানের মধ্যে পাইছে পরে, আর এই হাতে এরকম। তো হুজুর নাকি দেখেই বলছে যে ওরা তো জিনে ধরছিল, জিনে এরকম ক্ষতি করছে, যে পোড়াই দিছে, এগুলা জিন পোড়াই দিছে ওখানে। মানে কি ছিল বিপ্লবকে বলে কোথায় গেছিল তোমরা? তো বিপ্লব তখন বলে এরকম চরে গেছিলাম রাত্রেবেলায়, বলে তারপর, বলে তারপর তোরে এরকম আমরা খুঁজে পাই না, তো আমি আর নয়ন পরে পুরা চর খুঁজছি বিভিন্ন জায়গায়, ওরে পাই নাই, পুরা চর নীরব, ওরে কোথাও পাই না, পাইতে মানে খুঁজতে খুঁজতে একদম যান শেষ। পরে সকালের দিকে ওখানে ওই গেছি বাতানের ওদিকে, যে দেখি মানুষজন বসে রয়েছে, এরা আমাদেরকে দেখেই আসছে, কাছে আসছে, এসব বলতেছে যে আপনাদের কি কেউ সাথে হারাইছে? তো আমি তখন বললাম যে হ্যাঁ, আমরা বন্ধুরা রাত্রেবেলা চরে আসছিলাম পিকনিক করতে, তো আমার বন্ধু রাত্রে বাথরুমে গেছে, তো এরপর থেকে ওরা খুঁজে পাই না, সারা রাত খুঁজলাম কোথাও নাই। তো তখন বাথানের লোকরা বলল যে আসেন আমাদের সাথে, তো বইলা নিয়ে গেল। তো ওখানে যে এত দেখি যে ওখানে সাগর শুয়ে রয়েছে এই অবস্থা, তো ওরা নিয়ে আসলাম এই। তো যাই হোক, তো হুজুর বলে যে ওরে নিশ্চয়ই জিনে ধরছিল, ঘটনা কি? তো বাথানের লোকরা যতটুকু বলছে এইটুকু আবার বলল বিপ্লব তাদেরকে, যে বাধানের লোকরা বলছে যে রাত্রেবেলা নাকি তারা যখন নাকি প্রথম সাগরের ওখানে তারা আশ্রয় দিছে, বলছে যে আচ্ছা বসেন বন্ধুরা নিয়ে যাবে, তো পরবর্তীতে নাকি তারা হঠাৎ করে শব্দ পেয়েছে যে তাদের ওই দরজাকে সরাইতেছে। তো তখন তারা অতটা আমলে নেয়নি, মনে হয়েছে যে বেরোবে মনে হয় ওই ইসে, ছেলেটা মনে হয় বেরোবে বাইরে, হয়তো বাথরুমে যেতে পারে বা কিছু, তো তারা অতটা আমলে নেয়নি, কিন্তু তারা সজাগ হয়ে গেছে। তো এরপরে তারা ওই মহিষের অনেক ডাক শুনছে, মানে মহিষ মানে কোন আক্রমণের শিকার হলে যেভাবে ডাকে সেরকম। তো তখন তারা কয়েকজন বেরোয় আসছে, ওখানে তাদের একজন মুরব্বী ছিল, মুরব্বী দাঁড়িয়ে বেরিয়ে গেছে, কারণ তিনি ওই যে আগে দেখছেন ওই ছেলেটারে ঘটনার সঙ্গে, ছেলেটাও তো নাই এখানে। তো বেরোয় যায় দেখেন নাকি তারা ওই মুরব্বী নাকি দেখছে যে ওই ওইখানে একটা কালো কিছু এরকম ছিল, ওইখানে মহিষগুলো দাঁড়ায় আছে, মহিষগুলো সামনের দিকে দাঁড়ায় আছে, তো উনি নাকি ওই যে দোয়া পড়া ওনার ওই দাও ছুড়ে মারছিল গায়ে, তো মারার পর নাকি ওইটা সরে গেছে। তো পরে ওনারা যে ওখানে দেখে যে ওই সাগরে পায় ওইভাবে, এতটুকু ওনাদের কাছ থেকে শুনছি। তো এটা বিপ্লব বলে। তো বলার পরে তখন হুজুর বলে যে ওই তো জিনেই ধরছিল ওরে, তো এখন আপাতত ঝাড়ি, পরে দেখা যাক, দুই একদিন বাদ দাও, দুই একদিন একটু তারা রেস্ট দাও, আর এমনি দোয়া দৌড় পড়ে রাখবা, কোনো অসুবিধা নেই। তো তারা নাকি এরকম বিপ্লবের বাসায় থাকতে হয়েছিল নানা বাড়িতেই সাগরদের আরো দুদিন। তো একদিন রেস্ট নেওয়ার পরে হুজুর আসে বিকালবেলা, এসে তাকে রোকাইয়া করে, রোকাইয়া করে। তো রোকাইয়া করার পরে মোটামুটি মানে তিনি বুঝেন যে ওরকম ওখানে একটা জিন, এবং সেই জিন নাকি বলে যে সে তার যে বাসা তার বাসস্থান ওইখানে নাকি সে প্রকৃতির ডাকে সাড়া দিছে, এবং এই জন্য সে প্রচন্ড তার উপর খেপছে এবং তাকে ক্ষতি করবে। তো যাই হোক, ওই হুজুর কথা বলে তাকে বুঝায়, তাকে ঠান্ডা করে, বলে যে যাতে এটা না করে, তিনি অনেকভাবে বুঝায় বুঝায় টুঝায় তাকে শান্ত করে, বলে না জেনে করছে ছেলে মানুষ। যাই হোক, উনি ওই জিনকে তার থেকে ই করে দেয় আর কি, তার রাগটা কমায় সরায় দেয় ওখান থেকে, বলে যে আর যাতে তার সাথে এরকম কিছু না করে। আর সাগরকে পরে জিজ্ঞেস করে, মানে একদিন পর যখন তার একটু মোটামুটি অবস্থা একটু নর্মাল হয়, তখন সে পুরো ঘটনাটা বলে কি ছিল তার সাথে। তো যাই হোক, বিপ্লবরা এটা শুনে, শোনার পর দেখে সাগরের তখন অবস্থা ওই যে হাতে যেটা নাকি যে লাল হয়ে গেছে, মানে এরকম পুড়ে যাওয়ার মতো কালচে হয়ে গেছে, ওই জায়গাটা আস্তে আস্তে একটু কমছে। তো তারপর ওই যে ডাক্তার বলে গেছিল যে এর এইভাবে ট্রিটমেন্ট করতে, ঠান্ডা ই দিতে, একটা অয়েন্টমেন্ট দিছিল ওই জায়গায় লাগাইতে, তো ওগুলো এরকম করতে করতে পরে ঢাকায় চলে আসে সাগর আর ই নয়ন। আর বিপ্লব পরবর্তীতে ঢাকায় মুভ করে। তো এরপর তারা বন্ধুরা একসাথে অনেক মিষ্টি করছে, এরকম ঘটনা আর হয় নাই কখনো সাগরের সাথে। তবে সাগর নাকি মোটামুটি মানসিকভাবে বেশ ভীত হয়ে গেছিল, সে রাতের বেলা একলা চলাফেরা করতে ভয় পেত, বিশেষ করে কোন নীরব গলি বা নীরব এলাকায় সে যেতেই যেত না, সেই জায়গাটা সে অ্যাভয়েড করত। এমনকি তারা যে বাসাটা ভাড়া থাকতো সেটা ছিল টপ ফ্লোরে, তো বাসাটা সিঁড়িঘর বেশ নির্জন ছিল, এবং সে যখন রাতের বেলা আসতো, একটু রাত হয়ে গেলেই সে সিঁড়িতে ওঠার আগে তার বাসায় ফোন করত, করে তার ভাই বা বোনকে বলতো দরজা খুলে দাঁড়াইতে, অথবা তার ভাইকে বলতো একটু সামনে আসতে সিঁড়ি দিয়ে, তখন সে তারপর উঠে যেত। তো সাগরের অবস্থাটা এরকম হয়েছিল, সে বেশ ভীত হয়ে গেছিল আসলে, আস্তে আস্তে এটা নাকি কাটে। আর বিপ্লব তো পরবর্তীতে ঢাকায় চলে আসে, এখানে এসে মুভ করে পড়াশোনা করে, এবং একটা মেসে থাকতো, বেশ ভালো সময় কাটাইছে সে। তো মেসেও নাকি এরকম টুকিটাকি ভয়ের ব্যাপার স্যাপার ঘটছে, তো সে বলছে কখনো সময় সুযোগ করে সেই ঘটনাও সে পাঠাবে আমাদেরকে। আর এই ঘটনাটা তো বিপ্লব একেবারে নিজেই সে এক্সপিরিয়েন্স করছে, তার বন্ধুর সাথে যেটা হয়েছে সে নিজেই মানে পুরো ঘটনাটা দেখছে চোখের সামনে। তো এই ছিল আজকের মতো আয়োজন। আজকে আমাকে চলে যেতে হবে, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনের থার্সডে নাইট ফিয়ারে আমার আহমেদ বাবু পেজে। আর তারপরে তো অদ্ভুত রেজে দেখা হয়, ফ্রাইডে নাইটে আমাদের ক্লাসিক ওল্ড এপিসোডগুলো আপলোড করা হয় আর স্যাটারডে নাইটে আমি চলে আসি নতুন এপিসোড নিয়ে। তো যাই হোক, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর যারা আমাদের প্যাট্রিয়নে যাবেন তারা কিন্তু ফ্রি মেম্বারশিপের আন্ডারে থার্সডে নাইট ফিয়ারের এপিসোডগুলো সম্পূর্ণ অ্যাড ফ্রি অবস্থায় পেয়ে যাবেন। আর যদি মেম্বারশিপ জয়েন করেন তাহলে আরো অনেক কন্টেন্ট পাবেন। তো বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ, টাটা।